FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 3.0 FM, ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছি সাথে, এই মুহূর্তে মাসুম আছে বরিশালে, সো আজকে আমি একাই এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্ত FM এ। আশা করছি যে সবাই অনেক 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 বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যেখানে থাকেন না কেন। যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ঘটনা যাব, তার আগে একটু জানিয়ে দিই যে কিভাবে আমাদের SMS করতে হবে। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, উইচ ইজ bhootfm@radiofourti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি আপনাদের ঘটনা কিন্তু আমাদের কাছে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপটা। আর আমাদের দুটো পেজ রয়েছে, সেই পেজে আপনারা চাইলে ভিজিট করতে পারেন, অবশ্যই ভিজিট করুন। আজকের যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের আছে, যারা গেস্ট রয়েছেন তাদের ছবি দেওয়া আছে সেখানে এবং তাদের সম্পর্কে আপনারা যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, জানাতে পারেন আমাদেরকে। আর যেটা সেটা হচ্ছে লিঙ্ক দুটো আমি বলে দিচ্ছি, অ্যাড্রেস দুটো, সেটা হচ্ছে bhootfm@radiofurti.com/radio.furti and www.facebook.com/bhootfm.rasel। এ দুটো জায়গাতে গিয়েই কিন্তু আপনি চাইলে আমাদেরকে জানাতে পারবেন যে কোনটা কিরকম লাগছে আপনাদের কাছে। তো সরাসরি কথা না বাড়িয়ে আজকে আপাতত আমরা চলে যাই আমাদের অতিথিদের কাছে। প্রথম অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার আমরা ঘটনা যাব।
হ্যালো লিসেনার্স, আমার নাম সৌম্য, আমি এসেছি ধানমন্ডি থেকে।
ওকে সৌম্য, আমি চলে যাই আপনার ঘটনায়।
ঘটনার শুরুটা হচ্ছে 2012-এ। এটা হচ্ছে মানে আমার লাইফে সবচেয়ে মানে যে ঘটনাটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে এটা হচ্ছে সেই ঘটনাটা। তো দেখা যায় মানে অ্যাজ এ স্টুডেন্ট রাত্রের দিকে একটু লেখাপড়া করা হয়, সেজন্য একটু ঘুমোতে লেট হয়। ওই দিনও ঠিক এরকমই ছিল, ঘুমোতে ঘুমোতে প্রায় দুটা বিশের মতো বাজে। তো সেদিন আবার সারাদিন হচ্ছে আমার কাজিনের বিয়ে ছিল, ও সেটা নিয়ে একটু জাস্ট টায়ার্ড ছিলাম, তো শুয়ে পড়ার সাথে সাথেই ঘুম চলে আসে। তো কিছুক্ষণ প্রায় মানে ঘুম চলেই আসে, মানে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। সাডেনলি মানে ঘুমের মধ্যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মানে সাডেন এই দিক থেকে ওদিকে ফেরার সময় হতে একটু মানে আপছা কিছু দেখা, ওভাবে করে আমি বাম কাত থেকে ডান কাত যখন হই আমার চোখ যায় হচ্ছে আমার স্টাডি টেবিলটার দিকে। স্টাডি টেবিলটার দিকে যায়, ওখানে পাশেই আমার চেয়ার ছিল, তা আমার কেন জানি মনে হলো যে কেউ মনে হয় ওখানে বসে আছে। আমি ফিরে তাকাই ওখানে, ফিরে তাকানোর পরে যেটা দেখি সেটা হচ্ছে না ওখানে কেউ নাই। আমি মানে পুরোপুরি ডান কাত হয়ে যখন শুই মানে আমি দেখে আমি জাস্ট আর নাম চারা করতে পারি না। অবস্থাটা হচ্ছে এরকম যে আমি যেখানে শুয়ে আছি মানে আমি ফ্লোরে ম্যাট্রেস বিছানো, আমি শুয়ে আছি তার প্রায় আমার ম্যাট্রেস থেকে এক হাত দূরে। এটা জিন বললে ঠিক হবে অথবা অন্য কিছু আমি এক্স্যাক্টলি জানি না কি হবে। তো ওই জিনিসটা হচ্ছে মানে আমরা নামাজ মুসলিম যারা আছে নামাজ পড়া থেকে আমরা সেজদা দিয়ে যখন উঠি যখন বসি যেটা ওভাবেই বসে আছে, পুরা কালো একটা শেপ, চেহারাটা দেখতে পাচ্ছি, চেহারাটা যদি মানে ইমাজিন করার থাকে তাহলে ইমাজিন করতে হবে এভাবে যে আমরা সাধারণ একটা মানুষ যদি মানে চামড়া মুখের চামড়াটা ছিঁড়ে নেওয়া হয় এন্ড সেই চামড়ার ভিতরের যে মাংসটা সেটা যদি পচন ধরে সেরকম চেহারা সে বসে আছে। তো আমি ওনাকে দেখার পরে আমি নামিয়ে নড়তে পারতেছি না, আমার পুরো শরীর আমার ভার হয়ে গেছে আমি বুঝতেই পারতেছি। তো উনি আমাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে উনি জিনিসটা হচ্ছে এমন একটা অবস্থা উনি আমাকে কিছু ঘটনা বলতেছেন আমি সেটা শুনতেছি। উনি ফার্স্টে বললেন মানে জিনিসটা বলছে আমি যেটা দেখা শুরু করতেছি আমি আমাকেই দেখতেছি।
আচ্ছা,
তো আমি দেখি দ্যাট হচ্ছে আমি আমার বাসায় হচ্ছে মানে ছোট একটা মানে এটা আমার এক্স্যাক্টলি মনে নেই অনেক আগের ঘটনা হয়েছে, বিড়াল অথবা একটা খরগোশ বাচ্চা আমি নিয়ে আসি। তো নিয়ে আসি তো উনি যেটা বলতেছে যে সেটা হচ্ছে মানে জিনিসটা অ্যাকচুয়ালি কোনো বিড়াল বা খরগোশ ছিল না, ওটা ছিল হচ্ছে মানে কোনো একটা খারাপ জিন অথবা মানে পৈশাচিক টাইপের কিছু একটা। তো আমি কথাটা শুনে আমি ভয় পেয়ে যাই, মানে উনি এটাও বলছিল যে ওই জিনিসটার কারণে আমার অনেক ক্ষতি হচ্ছে। আমি এটা আমার মাকে জানাতে চাই, কারণ ওই সময় মানে আমি আমি ওই সিচুয়েশনটার মধ্যে আমি আমার মা ওই ওই যে ওই মানে ওই জিনিসটা যেটা জিন বা কিছু আর হচ্ছে ওই বিড়ালটা, এই চারটা জিনিসই আমার সামনে, আমি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। মাকে জানাতে যাই যে মা এই জিনিসটা আমি যে আনছি এটা তো আমার অনেক সমস্যা করতেছে, তো এটা তো ভালো না, এটা খারাপ কিছু। এটা যখন হয় তখন আমি মানে আমি রুম থেকে মানে আমি দেখতেছি যেটা আমি ওই জিনিসটা নিয়ে মাকে বলার জন্য যাচ্ছি, মা হচ্ছে ডাইনিং টেবিলে বসা।
আচ্ছা,
আমি মার কাছে গেলাম, যে বললাম মা আমি যে এটা আনছি এটা তো অনেক ক্ষতি করবে আমার, এটা তো আসলে ভালো কিছু। সাডেনলি ওই জিনিসটা আমার মুখের দিকে তাকায় একটা স্মাইল দিয়ে বলতেছে যে তুই কি ভাবছিস আমি তোর মা। আমার
এবং আপনার চোখের সামনে ঘটলো,
চোখের সামনে
কিভাবে দেখছেন জিনিসটা? একটু কমপ্লিকেটেড তো জিনিসটা, একটু যদি বুঝিয়ে বলতেন যে আপনার সামনেই দেখছেন আপনি যে আপনি আবার তার সাথে একটা কনভারসেশন, রাইট?
আমি আলটিমেটলি আমি শুয়েই আছি, আমার পাশে যে জিনিসটা বসে আছে ওই যে সেজদার ওভাবে, সে যেটা বলতেছে আমি সেটা ভিজুয়ালাইজ করতেছি এমন ভাবে দ্যাট আমি আমার নিজের চোখের সামনেই দেখতেছি।
একদম একদম সেটাই।
তারপরে সাডেনলি আমার চোখ যায় হচ্ছে মানে আমার মানে বাসার ইয়েটা হচ্ছে যে ডাইনিং টেবিল থেকে তাকালে আমার হাতের বাম দিকে হচ্ছে আমার মা বাবার রুম, আমি দেখি যে সেখানে আমার মা বসে আছে। আমি যাওয়ার চেষ্টা করি, আমি দেখি যে আমি মার কাছে কোনোভাবে পৌঁছাতে পারতেছি না।
আচ্ছা,
একটা মোমেন্টে আমি মানে খুব ইয়ে করে দেখি যে আমি উঠে গেছি, আমি যেই বিছানায় শোয়া ছিলাম সেখান থেকে উঠে গেছি। উঠে গিয়ে আমি জাস্ট রুমের দরজা খুললাম, খুলে মানে আমি একটু স্বস্তি পাই, আমি দেখি যে আমার মা আসছে। আমি সেই ভয়ের অবস্থায় মাকে বলে যে মানে আমি বলতে যাবো যে মা, তখনই আমি দেখি যে মানে সবকিছু আমার মার, বাট চেহারাটা হচ্ছে সেই বিড়ালটা বা সেই প্রাণীটার যেটা আমি বাসায় নিয়ে আসছিলাম। তো এটা যখন দেখি তখন অলমোস্ট আমি মানে আমি প্রচুর ঘামাচ্ছিলাম, ঘামাচ্ছি মানে আমি ফিল করতেছি আমার ঘামগুলো যে আমার মানে কপাল দিয়ে বেয়ে যে পড়তেছে। জিনিসটা হচ্ছে এমন যে হয়তো যদি আমি স্বপ্ন দেখতাম, আমাদের এমন হয় যে আমরা স্বপ্নের মধ্যে আমরা ফিল করতে পারি না যে আমাদের মানে বডিতে কি হচ্ছে। তো আমি ফিল করতেছিলাম যে আমার ঘামগুলো বেয়ে পড়তেছে, আমি মানে আর থাকতে না পেরে প্রায় মানে ধস্তাধস্তির মতো একটা অবস্থা। তো ওই সময়টা আমার মানে বাম পায়ে লাথি গিয়ে পড়ে হচ্ছে আমার বুক সেলফে, যেটা আমার বিছানার বাম দিকে ছিল। তো সেই অনেক জোরে লাথি লাগা কারণ সেটা এসে আমার গায়ের উপরে পড়ে, আর আমি লাফ দিয়ে উঠি, লাফ দিয়ে উঠে গিয়ে আমি আমার রুমের লাইট জ্বালাই, রুম থেকে বের হয়ে আমি আমার ভাইয়ের রুমে চলে যাই।
ওকে,
এইটা ঘটনাটা অ্যাকচুয়ালি শেষ না, এখান থেকে হচ্ছে ঘটনাটা শুরু অ্যাকচুয়ালি।
আচ্ছা,
তো এই ঘটনার প্রায় সপ্তাহখানেক পরে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুর মাকে বলি, মানে দুই তিন দিন কাউকে বলি না, ওই সময়গুলোতে এমন অবস্থা ছিল যে আমি চোখ বন্ধ করলে ওই চেহারাটা আমার সামনে দেখতে পাচ্ছিলাম। তো প্রায় পাঁচ ছয় দিন পরে মাকে বলি যে মা এরকম এরকম ঘটনা তো ছিল ওই দিন, সেজন্য আমি তো শুচ্ছি না ওই রুমে। তো মা হচ্ছে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুরের সাথে কথাবার্তা বলেন, উনি আমাদের বাসায় আসেন। উনি ওনাকে ঘটনাগুলো আগেই বলার কারণে উনি আমার জন্য একটা তাবিজ নিয়ে আসেন, যেটা উনি মানে প্রথমে মানে উনি বলে ফেলেন যে তুমি এটা ডান হাতে বাজুতে পড়বা।
আচ্ছা,
এই ঘটনার মানে এটা এই কথাটার পরে মা বলেন যে হুজুর আপনি একটু কষ্ট করে রুমটাতে একটু যদি দেখে আসতেন তাহলে ভালো হতো। হুজুর উঠেন, উঠে আমার রুমটার চারটা কোণায় চারবার উনি ঘুরে আসেন। ঘুরে আসার পর উনি সাডেনলি আমাকে বলেন যে আচ্ছা বাবা তোমার জন্য ওই যে চাবিজটা আনছিলাম ওটা তুমি হাতে না পরে গলায় পরবা। আচ্ছা, আমি হুজুরকে জিজ্ঞেস করেছি হুজুর কি কিছু, নর্মালি নিয়মটা হচ্ছে যে ওনারা এগুলো মানে ডিসক্লোজ করেন না, ওটা ওভাবেই চলতে থাকে, তারপর প্রায় পাঁচ ছয় মাস চলে যায়। তো ওই মধ্যে আমি কিছু ফিল করি না, বাট তার মধ্যে কিছু ঘটনা হয়, সেটা হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে মিশি অ্যান্ড মানে এমন কিছু জিনিসে জড়ায় যায় যেগুলো অ্যাকচুয়ালি ঠিক না। আমাদের জেনারেশন এই জিনিসগুলোকে কেউ হয়তো কুললেস মনে করলে জিনিসটা কুল না অ্যাকচুয়ালি, ওইরকম কিছু জিনিসের সাথে আমি জড়ায় যাই, আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়। অ্যান্ড সবচেয়ে বড় কথাটা হচ্ছে দ্যাট ওইসব সিচুয়েশন থেকে আমার মা মানে উনি মেইনলি আমাকে জিনিসগুলো রিয়েলাইজ করান দেন, মানে তখন আমি গিল্টটা আসে যে দ্যাটস ওয়াই আমি ওইসব জায়গা থেকে ফিরত আসি। এইটা হচ্ছে ঘটনাটা এমন দ্যাট এই এই সিচুয়েশনটা আমি আমার অন্য একজনকে যখন শেয়ার করতেছিলাম, মানে সাধারণ কথার প্রেক্ষিতে আমি ঘটনাটা বলি, যে ঘটনাটা সাথে ওদিন রাত্রেবেলা হয় ভূতের, তো আমি ঘটনাটা বলতে সাডেনলি আমার মাথায় জিনিসটা ক্লিক করে, আচ্ছা তাহলে ওই যেই জিনিসটা আমার পাশে ছিল, যে বলতেছিল যে তুমি এরকম কিছু নিয়ে আসছো যেটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না, মানে তুমি খারাপ কিছু, তো তাহলে ওটা কি আমার জন্য মানে একটা সাবধান বাণী ছিল এরকম টাইপ কিছু? আর যদি মানে ভালো কিছুর জন্যই নিষেধ করার কথা, তাহলে কেন আমি এরকম খারাপ চেহারা দেখলাম যেটা দেখে আমি এত বেশি ভয় পেয়ে যাই? এটাই, তারপর আর তেমন কোনো ঘটনা হয়নি আপাতত।
ফেসবুকের ইনবক্স পড়তে চাই, যেটা হচ্ছে আমি গত সপ্তাহে পড়তে চেয়েছিলাম কিন্তু পড়তে পারিনি, আজকে পড়তে চাচ্ছি। এবং আমাকে গত সপ্তাহে যেমন নুসরাত জাহান লিখেছিলেন যে আই এম লিসনিং ফ্রম ইউএসএ নিউ ইয়র্ক, এবং 3:43 তখন বেজেছিল যখন তিনি শুনছিলেন, এবং তিনি বলেছেন যে আই এম নট স্কেয়ার্ড বিকজ ইট হচ্ছে ডে টাইম, সো একটু মানে অন্যরকম একটা ব্যাপার আর কি, যে আমরা যখন রাতে করছি তখন ওখানে আবার বিকাল 3:43, সো হ্যাঁ খুবই আমরা ভাবতেও পারি না হয়তো এখানে বসে। আমাদেরকে শাহির তানভীর হাবিব লিখেছেন, আই এম ফ্রম বহরমপুর, ইটস এ গ্রেট শো, এবং তিনি লিখেছেন যে আই এম এনজয়িং অ্যান্ড অলসো তিনি হচ্ছেন অনেক বেশি ভয়ও পেয়েছেন, এবং তিনি লিখেছেন যে আই এম এ রেগুলার লিসনার, থ্যাংকস ফর বিইং উইথ আস, এবং আশা করছি সবসময় অলওয়েজ আপনি আমাদের সঙ্গে থাকবেন, অ্যান্ড আমরা ভেরি হ্যাপি যে আপনি 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 রেগুলার শোনেন আমাদেরকে ইন্ডিয়া থেকে, সো অ্যাপ দিয়ে শোনেন নিশ্চয়ই, সো এটা খুবই 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 থ্যাংক মানে অনেক বেশি ভালো লাগার মতো একটা ব্যাপার আর কি। রাজীব হাসান আমাকে লিখেছেন, রাসেল ভাই আচ্ছা তিনি হচ্ছে অন্টারিও ক্যালিফোর্নিয়া থেকে তিনি লিখছেন, এবং তিনি লাইভ শোনেন আমাদেরকে। রাজীব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুলতান খান তিনি আছেন, তিনি লিখেছেন ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে তিনি শুনছেন, এবং 2012 থেকে তিনি ভূত এফএম লাইভ শোনেন, এবং কত এবং তিনি বলছেন যে সবসময় তিনি শোনেন, এবং তিনি বলছেন আমি ভয় পেতে ভালোবাসি। থ্যাংক ইউ রাসেল ভাই আমাদেরকে ইনবক্স করার সুযোগ দেওয়ার জন্য। না আমরা তো খুবই মানে আমরা আপনাদের এই ইমেইলের সাড়া পেয়ে আমরা এত বেশি খুশি, মানে আমার তো মনে হচ্ছে আরো আগে চালু করা উচিত ছিল, আরো আগে চালু করলাম না কেন। সো এখন থেকে রেগুলারই আপনারা ইনবক্স করতে পারবেন, এবং যারা রেগুলার শুনছেন দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে এবং আমেরিকা থেকে দেখছি অনেকে শুনছেন, আমি দেখেছি কানাডা থেকেও অনেকে শোনেন, সো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শোনেন, আসলে আমি এরকম ভাবে নাম বলে পোকামি করছি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শোনেন, সো যারাই শোনেন না কেন কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে আপনারা কানেক্টেড থাকবেন সবসময়, অ্যান্ড আপনাদের মতামতগুলো আমরা জানতে পারবো, জানবো। সিজাত বাপ্পি আমাদের লিখেছেন দুবাই থেকে, এই যে বললাম আর একটা জায়গা বেরিয়ে আসলো, আই এম লিসনিং ফ্রম সৌদি আরাবিয়া, ইটস আ রিয়েলি অ্যামেজিং শো, এবং তিনি লিখেছেন যে আই এম লাভিং ইট, লিখেছেন রনি ইসলাম, ওকে। আমাদেরকে নিপুণা আচ্ছা লিখেছেন, নিপুণা নিপুণা নাম, কানাডা থেকে তিনি লিখেছেন, এবং তিনি বলছেন শুনছি অ্যান্ড অলওয়েজ উইথ ভূত এফ এম, ওকে। মেহেদি হাসান তমাল আমাদেরকে লিখেছেন ভাই মালয়েশিয়া থেকে শুনছি, এবং তার কাছে গত সপ্তাহের আগের সপ্তাহের অডিও ক্লিপটা সেটা দিয়ে অনেক প্রশংসা করেছেন, সেটা ভালো লেগেছিল তার কাছে। সো আপনিও যদি চান আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন, এবং আপনি ইনবক্স করে আপনার মতামত জানাতে পারেন, কোন ঘটনা কেমন লাগছে না লাগছে ইত্যাদি। আমরা একটা মেইলে চলে যাই, এবং এখন একটা মেইল পড়ব, সেই মেইলটাও পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, এবং তিনি যেভাবে পাঠিয়েছেন আমরা ঠিক সেভাবে পড়ছি। তার আগে একটু বলি যে ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে, অলরেডি অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন, কেউ কেউ হয়তো আগামী সপ্তাহের মধ্যে মোটামুটি ঢাকা ফাঁকা হয়ে যাবে, সো যারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় গ্রামের বাড়িতে ঈদ করতে আপনজনের সাথে, আপনাদের সাথে আপনাদের জন্য অনেক 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 শুভকামনা, এবং সেই সাথে বলবো যে যে সমস্ত জায়গাতে যাচ্ছেন সেই সমস্ত জায়গা থেকে ঘটনা কালেক্ট করতে পারলে আমাদের জন্য অনেক হেল্প হবে সেটা, এবং আমি খুবই গ্রেটফুল থাকবো আপনার প্রতি যদি আপনি এই কাজটা করেন আমাদের হয়ে, যে আপনার যে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন সেখানে মানুষজনের কাছ থেকে খোঁজ নিয়ে দরকার হলে আপনার মোবাইল দিয়ে রেকর্ড করে ফেলেন, কোনো সমস্যা নেই। আর প্রতি সপ্তাহেই আমাদের সাথে থাকছেন একজন পুরনো অতিথি, আজকেও আছেন, কিছুক্ষণের মধ্যে তিনি জয়েন করবেন, এবং পুরনো অতিথি থাকেন যাদের ঘটনা আপনারা পছন্দ করেন, সেরকম একজন পুরনো অতিথি আমরা রাখার চেষ্টা করি, অ্যান্ড আগামীতেও রাখতে চাই। সো যারা পুরনো অতিথি, যারা আগে ভূত এফএম এসেছিলেন, আবার আসতে চান বা আবার আসতে আসার সময় আছে আপনাদের কাছে, তারা কাইন্ডলি একটু জানাবেন আমাদেরকে ইমেইলের মাধ্যমে, এবং আমাদের ইমেইল অ্যাড্রেস তো জানাই আছে আপনার। তারপরেও আরেকবার মনে করে দিই সবার জন্য, ভূত এফএম @radiofurti.fm। আগামী সপ্তাহে আমি চাই ঈদের আগের শো, তো ঈদের আগের শোটা ফাটাফাটি একটা শো করতে, আমাদের মানে একদম ফাটাফাটি একটা শো করতে। ঈদের তো স্পেশাল একটা এপিসোড থাকবেই, বাট ঈদের আগেরটা আমি আরও ফাটাফাটি করতে চাই। সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই আমি আশা করছি যে ইমেইল করবেন আমাকে। যাই হোক, আমি চলে যাচ্ছি ঘটনায়, এবং এখন যে ঘটনাটি পড়ব সেটি আমাদের একজন লিসেনারের লেখা, পড়ছি। রাসেল ভাই, আমি আমার প্রথম ঘটনায় চলে যাই। আমি বিখ্যাত ফকির বংশের, আমাদের বংশ পরিক্রমায় কেউ না কেউ এই ফকির শিক্ষা লাভ করেন, লাভ করেন, এবং আমার বাবা দাদা সহ অনেকে এই এমন শিক্ষার অধিকারী। আমার বাবা তেমন কিছু না করলেও আমার দাদা অনেক কিছুই পারেন এবং করেন। তো যাই হোক, ঘটনাটা দাদা যখন এই শিক্ষা গ্রহণ করেন তখনকার কথা। আমার দাদার বর্তমান বয়স প্রায় 95 বছর। দাদা যখন এই শিক্ষা গ্রহণ করেন তখন তার বয়স 20-22 বছর হবে। সঙ্গত কারণে আমার দাদার নাম বলছি না, আমাদের গ্রামের বাসা বগুড়ায়, তাই এই শিক্ষা গ্রহণের সময় তিনি বগুড়াতেই ছিলেন। তিনি ভোরে তার গুরুর কাছে যেতেন এবং রাতে বাসায় আসতেন। প্রথমত তেমন কোনো সমস্যা তিনি ফেস করেননি, এবং সমস্যা দেখা না দিলেও শিক্ষা গ্রহণের মাঝামাঝি সময়ে অনেক সমস্যা তিনি ফেস করেন। প্রতিদিন গভীর রাতে বাসায় ফেরার সময় অনেক কিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াত। কোনো কোনো দিন তার সামনে 100 হাঁস থাকত যা তাকে পথ মানে আটকে দিত, এগুলো দিত না। কখনো বা শেয়াল, বিড়াল, আবার কখনো বা অনেক বড় সাইজের কুকুর। দাদা তার গুরুর থেকে আগেই শুনেছিলেন যে এরকম অনেক কিছুই পথে ঝামেলা করবে, তিনি যেন ভয় না করেন, তাই দাদা তেমন ভয় করতেন না। দেখা যেত তিনি হাঁসগুলোকে তার লাঠি দিয়ে সরিয়ে কিছুদূর এগোনোর পরে পিছনে তাকালে হাঁসের কোনো চিহ্ন দেখা যেত না। এরকম ঘটনা তার সাথে প্রতিনিয়তই ঘটত, তিনি তেমন আমলে নেননি। কিন্তু তার শিক্ষা শেষের দিকে তাকে আরো কিছু ঝামেলায় পড়তে হয়, যেমন মসজিদে নামাজ পড়ার শেষে বের হতে গিয়ে দাদা বেশ কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কি হয়েছিল জিজ্ঞাসা করলে শুধু বলতেন তিনি অনেক বড় একটা দানবীয় শরীর দেখেছেন যা এত লম্বা যে চেহারা দেখা যায়নি, তা দেখেই তিনি অজ্ঞান। দাদা একদিন পুকুরে গোসল করতে গেছেন, গোসল শেষে তিনি কিছু একটা দেখে আবার পুকুরে পড়ে যান। লোকজন তাকে পুকুর থেকে তোলার পর জিজ্ঞাসা করলে তিনি বলেন পুকুরের পাশে তাল গাছের কাছে কেউ একজন হাঁটু গেড়ে বসেছিল, দেখতে অনেক লম্বা, যার দাঁড়ি মাটি পর্যন্ত পড়েছে, মাথা তাল গাছের মাথায় গিয়ে ঠেকেছে। দাদাকে দেখে সে হাসছিল, তাই দাদা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার শিক্ষা গ্রহণ শেষে তিনি অনেক কিছু পান, তার কাছে বর্তমানে কিছু জিন আছে যাদের মাধ্যমে তিনি জটিল রোগের চিকিৎসা করেন। প্রতি রাতে জিনেরা তার সেবা করেন, তাই তিনি মসজিদেই থাকেন, একমাত্র অসুস্থতার কারণ ছাড়া রাতে বাসায় আসেন না। মসজিদেই একটা ঘটনা ঘটেছিল। একবার দাদা খুব অসুস্থ হয়ে পড়লেন, তাই বাসায় রাত্রি যাপনের জন্য আসবেন ভাবছেন, কিন্তু মসজিদে থাকার মতো কেউ ছিল না। 2-3 জন যারা ছিল সবাই বাসায়, আর খাদেম সাহেব ছুটিতে ছিলেন। দাদা মসজিদ ফাঁকা রেখে যাবেন না, এই জন্য তিনি তার ছোট ছেলে আমার চাচাকে মসজিদে ডেকে পাঠান ও বলেন রাতটা মসজিদে কাটানোর জন্য, বলে দাদা বাসায় চলে আসেন। চাচার মসজিদে থাকার কথাও হলেও ফজরের সময় বাড়ির গেটের সামনে তাকে পাওয়া যায়, কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন মসজিদে তিনি ঘুমাচ্ছিলেন, মাঝরাতে কারো ডাকাডাকি শুনে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তিনি শুনতে পান কেউ তার বাবা মানে আমার দাদার নাম ধরে ডাকছেন, কিন্তু মসজিদে কাউকে দেখা যাচ্ছিল না। মসজিদের গেট ও বন্ধ, কিভাবে মসজিদে ঢুকতে পারে? তিনি প্রথমে মসজিদের গেটে কেউ আছে কিনা দেখতে যান, কিন্তু কাউকে সেখানে দেখতে পান না। তার তিনি আবার ডাক শোনেন এবং তার কাছে মনে হয় যে নিচে আসতে মসজিদের দ্বিতীয় তলা থেকে কেউ দাদাকে ডাকছেন। তিনি মসজিদের দ্বিতীয় তলায় যান, কিন্তু সেখানেও কিছু দেখেন না। তিনি ফিরে নিচে আসতে যাবেন তখন দাদার নাম ধরে ডাক শোনেন, তিনি পেছনে ফিরে তাকান, কেউ নেই। এবার তার ভয় হয়, মনে পড়ে যায় তার যে বাবার কাছে প্রতি রাতে জিন আসে, তিনি আর সহ্য করতে পারেন না, নিচে এসে মসজিদের গেট খুলে সোজা বাসার দিকে দৌড় দেন এবং বাসার সামনে এসে পড়ে যান। তারপর আর কিছু মনে নেই। সকালে নামাজ পড়তে যাওয়ার সময় বাসার পাশে একজন চাচাকে দেখে বাড়িতে নক করে, দাদা ব্যাপারটা বুঝতে পারেন। তারপর চাচার জ্বর আসে যা প্রায় 10 দিন ছিল। এরপর থেকে চাচা আর কোনোদিন রাতে মসজিদ থাকেননি। এই পর্যন্তই থাক আজকে রাসেল ভাই, অন্য একদিন বাকি ঘটনা শেয়ার করব। আশা করব যে আপনার আমার ঘটনা পড়ে ভালো লাগছে, মানে শোনাবেন, এবং ঘটনা তেমন ভয়ের না, কিন্তু যাদের সাথে ঘটেছে তারাই বুঝতে পারে। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ঘটনাটা শুনতে খুব স্বাভাবিক লাগে না যে এটার এমন কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যে বাসাটায় আছেন সেই বাসাটায় হঠাৎ করে যদি কেউ আপনার আপন জনের নাম ধরে ডাকে, যে আপনি বুঝতে পারছেন যে এই সময় তার এই বাসায় আসার কথাই না, তিনি বাসায় ঢুকে পড়েছেন এবং আপনার ফ্যামিলি মেম্বারের নাম ধরে ডাকছেন এবং তার সাথে দেখা করতে চাইছেন বা এরকম কিছু একটা ব্যাপার, এবং আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, আপনার চারপাশে কারো অস্তিত্ব নেই, বাট ব্যাপারটা ঘটে যাচ্ছে, তখন বুঝবেন ব্যাপারটা ভয়ঙ্কর। আমরা ফেসবুকে আমাদের এই যে লাস্ট উইকেই আমরা একটা কথা লিখেছিলাম, আমি সেখানে সেই জিনিসটা একটু আরো একবার রিপিট করতে চাই। আপনি যে বাসাটায় আছেন, অনেক সময় খেয়াল করেছেন যে সেই বাসাটা আপনি নর্মালি বহুদিন ধরেই হয়তো আছেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, হয়তো এই বাসাটা অনেক পুরনো হয়ে গেছে বা আপনি পুরো সেকেন্ড হ্যান্ড বাসা, এটা মানে কিভাবে বুঝাবো, মানে পুরনো বাসা আপনি কিনেছেন আবার, এরকম টাইপের কিছু একটা। এবার আপনি মনে করলেন যে অনেক পুরনো তো হয়ে গেছে, নানা ধরনের সমস্যা, একটু এই টয়লেটটাও এখন মানে ব্যবহার করতে কেমন অসুবিধা মনে হয়, এটা একটু অসুবিধা, ওইটা একটু অসুবিধা, একটু রিনোভেশনের কাজ করি, রিনোভেট করে ফেলি। এই যে শুরু করলেন, রঙের কাজে হাত দিলেন বা ভেঙে কোনো কিছু নতুন তৈরি করলেন, হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে গেল। এইটা অনেকেই বিশ্বাস করেন যে পুরনো বাসা, যে বাসাটা অনেকদিন ধরে একইভাবে চলছিল, সেই বাসাটা হঠাৎ করে পুনর্নির্মাণ বা রিনোভেশনের কাজে হাত দিলেই তখন দেখবেন এরকম ধরনের ঝামেলা শুরু হয়ে গেছে। কেন হয় ব্যাখ্যাটা এরকম, যাদের কাছে যাদের সাথে হয়েছে তাদের এরকম, যে এইটা হয়তো আপনি যে মালিকের কাছে কিনেছিলেন সেই মালিকের কোন কারণে, সেই মালিকের আত্মা নাকি এই বাড়িতেই থেকে গেছে, বিশ্বাস করে না আপনি, আমি বলছি না যে আমি বা আপনি বিশ্বাস করি, তারা বিশ্বাস করেন যে এর মালিকের আত্মা এই বাসায় থেকে গেছে এবং তিনি কোনোভাবে পরিবর্তন চান না, এবং তিনি বুঝতে পারেন যে বাড়িটা নিয়ে আপনার অতিরিক্ত আগ্রহ তৈরি হয়েছে এবং যে কারণে তার পছন্দ অপছন্দকে আর গুরুত্ব দেওয়া হবে না, সো ঝামেলা শুরু হয়ে যায় সেখান থেকেই। তো এটি একটা বিরাট কারণ, এটা আপনি জানতেন কিনা বা এরকম ধরনের কোনো ঝামেলা আপনারও হয়েছে কিনা, ইমেল করতে পারেন আমাদেরকে, আমাদেরকে SMS করে জানাতে পারেন। SMS একটু পরে পড়বো, আপাতত একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো, তারপরে যাব আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, তার ঘটনা শুনবো আমরা। ছোট্ট একটা বিরতির পরে এখনই ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তির 8.0 FM, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়, এবং তার আগে একটু SMS পড়ে ফেলি। আকাশ আমাদের লিখেছেন যে আই লাভ ভূত এফএম, আমাদেরকে মঞ্জুরুল আলম ঢাকা থেকে লিখেছেন, তিনি শুনছেন আমাদেরকে। মন্টি আমাদেরকে লিখেছেন খুলনা থেকে, এবং স্টোরি খুব ভালো হয়েছে যেটা লিখেছেন মন্টি। আপনি শাউট SMS পাঠিয়েছেন, ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আবার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আকাশ লিখেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও লিখেছেন রকি ফ্রম ইস্ট গোরান, এবং আমাদেরকে লিখেছে আচ্ছা মৈত্রী আমাদের এখানে SMS করেছেন, মৈত্রী কথা আচ্ছা মৈত্রী SMS করেছেন, এবং তিনি বলছেন যে তিনি শুনছেন আমাদেরকে, শাউট SMS পাঠিয়েছেন মৈত্রী, আমি মন্টি বলছিলাম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি অপি কুমিল্লা কুমিল্লা থেকে আমাদের বলছেন, সেকেন্ড স্টোরি তার কাছে অনেক ভালো লেগেছে। মেহেদি ঢাকা থেকে লিখেছেন যে আজ প্রথম লাইভ শুনছেন তিনি, ভালোই লাগছে এবং অনেক ভালো লাগছে, ভয় লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ জাফরিন আমাদেরকে লিখেছেন ভূত এফ এম, তিনি আচ্ছা দা ওয়েটিং ফর ভূত এফ এম ফ্রম লাস্ট ফ্রাইডে। ওকে, আমাদেরকে শুভ মল্লিক লিখেছেন শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে, এবং তিনি বলছেন ভূত এফ এম ছাড়া আর আমি পড়তে পারলাম না, এসএমএসটা চলে গেল। আপন শাহ ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ফরুক, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি ইফাত এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক তার কাছে হরিবল মনে হয়েছে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকে শোভন আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আচ্ছা অনেকেই এসএমএস, অ্যাডভোকেট মামুন দিশা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস, দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির কাছে আমি প্রথমেই একটা আপনার নামটা একটু প্লিজ সবাইকে বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, অনারেবল আরজে অফ রেডিও 40 এন্ড অল দ্য ওয়ার্ল্ড ওয়াইড লিসেনার। আমার নাম এতশন, আমি অ্যাকচুয়ালি গুলশনে বাট অ্যাব্রডে থাকি।
তো এখন আমরা এতশন ভাই এর আগেও এসেছিলেন, আমরা আবার নিয়ে এসেছি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার কাছে খুবই মানে আমার একটা কিউরিওসিটি, আপনি মাঝে মাঝে এর মাঝখানে আপনার সাথে যোগাযোগ যখন হচ্ছিল আপনিও বলছিলেন যে ব্ল্যাক ম্যাজিক, এই যে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এবং আপনি মোটামুটি বলছিলেন যে আপনি মোটামুটি এই ব্যাপারটা আরো অনেক বেশি ফিল করতে পারেন, কারণ আপনাকে অনেক কিছুর মধ্যে দিয়ে মানে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটু বলবেন যে কি ধরনের ঝামেলাগুলো আসলে হয় বা।
হ্যাঁ, শিওর, ডেফিনেটলি, থ্যাংক ইউ লিসেনার। তো অ্যাকচুয়ালি যেই প্রবলেমগুলো আমি ফেস করি সেটা হচ্ছে গিয়ে যে লাইক ইটস লাইক আপনার একটা ডে ড্রিমের মতন। ফর এক্সাম্পল, বিশেষ করে কিছু আপনাদের যেমন কিছু এপিসোড ছিল যে স্বপ্ন এপিসোড, যেগুলো তো ভিজুয়াল ব্যাপারগুলো যে কিছু ঘটনা এমন হচ্ছে যে ফর এক্সাম্পল যে আপনি একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর যদি বার্স্ট করে, ধরে নেন যে খুব বড় ধরনের একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হলো, সেটার কারণে ধরেন যে একটা ডমিনো এফেক্টে বা একটা আগুনের গোলা ছুটে যাচ্ছে, এন্ড এরকম কিছু ঘটনা যে লেটস সে আপনি প্লেনে কিছু যাত্রী আছে এন্ড আপনি একা অ্যালোন একটা সিট, কিন্তু আপনার সাথে আপনার দেখা গেল যে কোনো একটা সোলমেট আমার সাথে আছে, এখন যেতে পারবে একজন, এরকম একটা সিচুয়েশনে আপনি কি ডিসাইড করবেন? কারণ আপনি দেখছেন যে হ্যাঁ, এখানে আপনার মৃত্যুটা খুব কাছে, একদম সন্নিকটে, এরকম কিছু কিছু সিচুয়েশন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনারিওস গুলা আসে, যেগুলো
স্বপ্নের মধ্যে আসে।
হ্যাঁ, স্বপ্নে, যেগুলো আপনি লিটারালি লিখে কখনো এক্সপ্লেন করতে পারবেন না। তারপর ধরেন যে যারা চলে গেছে পূর্বপুরুষ, যেমন আমি একবার স্বপ্নে দেখলাম, যেমন আপনি হয়তো একবার আমার বড় ভাইয়ের একটা স্টোরি
আছে,
ওই স্টোরির আগে যেটা হয়েছিল একবার, যে আমি খুব এই স্বপ্নটা আমি খুব ক্লিয়ারলি দেখেছি, তো সেটা তো হি প্যাসড বাই, তো সে আমাকে দেখি যে হাত নট করে ফেয়ারওয়েল করছে যে ওকে
তোমার মারা যাবার আগে।
হ্যাঁ, না এটা এই স্বপ্নটা যখন ওই পার্টটা আমি একটু শেয়ার করি আপনার সাথে, সেটা হচ্ছে যে আমি যখন ড্যালাসে ছিলাম, এটা 2007 এ, সে যখন তার এটা যার তার ওই ওই তার জীবিতকালীন থাকাকালীন যে স্টোরিটা আমি শেয়ার করেছিলাম, সেটা তো হচ্ছে যে ওই মানে একজন মারা গেছেন মানে ভাইয়ের ফ্রেন্ডের বাবা। বাট যেটা আমার সাথে ব্যক্তিগতভাবে খুব স্কেয়ারি মোমেন্ট, যেটা এখনো আমি চিন্তা করলে আমার ভয় লাগে, সেটা হচ্ছে যে আমার ওয়াইফ যখন আমার সাথে ছিল, তো আমার তখন ওখানে আমি একটা ভৌতিক গাড়ি চালাতাম, মানে ডজ ক্যারাভান একটা ভ্যান, ওই ভ্যানটা চালানোর পরে কিছু খারাপ কিছু আলামত আমি পাওয়া শুরু করেছিলাম,
কারণ এই ভ্যান চালানোর পর থেকে।
হ্যাঁ, ভ্যানটা অ্যাকচুয়ালি ওই ডজ ক্যারাভান লম্বা ভ্যানটা আমার এক ফ্রেন্ডের ছিল, পাকিস্তানি বংশের, তো ও আমাকে ওটা লেন্ড করেছে যে ঠিক আছে চালক। সেটা নেওয়ার পর থেকে আমি বিভিন্ন রকম প্রবলেম, যেমন পুলিশ টিকিটিং, এই প্রবলেম গুলা ফেস করার সময়, তো একদিন আমার যেটা মনে আছে, আমি যখন রিচার্ডসনে আমার অ্যাপার্টমেন্টে ছিলাম, তো আমি ওখানে একটা কেনাল মানে সেন্টার ছিল কুকুরদের পেটস আপনার অ্যাডপ্ট করা যায়, তো আমি
জাস্ট ভাবলাম যে আমার, আমি সবসময় বিজি থাকতাম, তো আমি গাড়ির প্রতি গিয়েছিল, তো আমি আমার একটা ওই আপনার বার্নার্ড রাসেল একটা, মানে সরি ওই ব্রিডটার আমার নাম মনে আসছে না ঠিক, তবে পিটবুল টেরিয়ার, হ্যাঁ সরি, তো পিটবুল টেরিয়ার, আমি একটা কুকুর আর একটা বিড়াল ছিল তো আমার লাইফের সাথে। তো আমি ভাবতাম যে আমি বিজি থাকি তো সবসময় বাসাকে টাইম দিতে পারবো না। এর মধ্যে যেটা হলো কি, সে দিন বিকালবেলায় সানডেতে দেখলাম যে কুকুরটা ওই প্লেগ্রাউন্ডে এরকম পা দিয়ে পো করে খেলছে। হঠাৎ তখন আমি বললাম, তো ও বলতেছে যে দেখো একজন কে জানি মারা যাবে, ও কোনো আর সেকেন্ড কোনো কিছু চিন্তা না করে ও ফাট করে বলে দিল।
আচ্ছা,
তো আমি তার সাথে তখন একটু আর কোনো আর্গুমেন্টে আর যাইনি, কারণ যেহেতু আমি জানি যে সে অনেক ব্যাপার সাইকিক্যাল ব্যাপারগুলো আমার চেয়ে খুব ভালো বুঝে আগে থেকে। তো আমি বললাম এটা কি রকম কথা বললা, বলে না এখানে এটাকে খেলা বলে, বাট আমাদের দেশে, কারণ যেহেতু তার নানিও খুব একজন ওরকম কামেল একজন লোক ছিলেন, তো সেই হিসাবে আমাকে তখন বললো যে এটা
কুকুরের, এটাকে দেখে মনে হচ্ছে খেলছে,
হ্যাঁ খেলছে, বাট অ্যাকচুয়ালি এটা একটা সাইন অফ সাম ডেথ, যেটা আজকেও কিন্তু আমি আসার সময়, যেমন রাসেল ভাই আপনার এখানে আসার সময় একটা কুকুর কিন্তু কাঁদছিল, তো এটাও কিন্তু আমি একটা সিগন্যাল পেলাম, মানে কুকুরটা আমাকে দেখে খুব, মানে আই ডোন্ট নো কিছু কারণে প্রাণীরা আবার আমার কাছে খুব অ্যাটাচ থাকে, এটা আমি বুঝি না কি কারণে, অনেক উইয়ার্ড উইয়ার্ড কিছু প্রাণী মানে আসে অনেক সময়, তো এটাও যখন কান্নার আওয়াজটা শোনার পরে আমার ওই ব্যাপারটা খুব মনে পড়লো ওয়্যারেবল ফেটছে। তো তখন আমি ভাবলাম যে আমি মানে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কিভাবে ঘটবে, হঠাৎ দেন ওই আমার বড় ভাইয়ের বার্থডে অক্টোবর, সরি সেপ্টেম্বর ফার্স্ট ছিল, তো অক্টোবর 3rd এর দিকে তখন দেখলাম যে 4 তারিখে আমি যেই হলিডে নে ম্যানেজার ছিলাম ওখানে আমার সাথে কথা বলার সময় হঠাৎ সে আমাকে কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরে বললো যে তোমার ভাইয়ের এইরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে। অ্যান্ড তারপর থেকেই মানে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন রকম এই ঘটনাগুলো ঘটতো, প্লাস সেও অনেক ধরনের অ্যাকচুয়ালি তারও অনেক হিউজ স্টোরি আছে, যেমন বিভিন্ন রকম ভূত বা জিন বা এই ধরনের প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্সেস তার আছে, তো সেটাই অনেক সময় হয়তো আমি একটু ওভার দ্য টাইম যে কোনো কারণে একটা প্রোফাউন্ড এফেক্টের ইয়েতে, তো যে জন্য আমি অনেক সময় চেষ্টা করি যে কোনো পেটস বা এই ধরনের কোনো ক্রিয়েশন কিছু থাকলে যতটুকু পারি ওর প্রতি একটু ইয়ে হওয়ার, কারণ কখন কোন সময় কি সিগন্যাল দেয় হয়তো বলা যায় না, কারণ ইভেন এই যে কান্নার ডাকও একটা খুব মানে খুব ভয়ঙ্কর একটা ইয়ে, তো যেই কারণে আমি আপনাকে এটা, যেহেতু অনেক জিনিস আছে যে খুব এত তাড়াতাড়ি ঘটে এই মেটাফিজিক্স বা এই যে সিলভান্টার, মানে এত ফাস্ট ঘটে যে আপনার ডকুমেন্ট করার আগেই দেখা যায় যে পুরান ঘটনাটা নতুন করে চলে আসে, তো এটাই ছিল আমার ঘটনা আজকে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং আমি মনে করছি আমি 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 মানে এই জিনিসগুলো খুবই অদ্ভুত, এবং আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে যে জিনিসটা বলছিলাম, হ্যাঁ, তো এই ব্যাপারটা একটা মানুষের জীবন তো ধ্বংস করে দেয় এই জিনিসটা, এবং এটা এটা আপনার সাথে যে ব্ল্যাক ম্যাজিক হয় এই জিনিসগুলো আপনি টের পান কিভাবে?
এইটা এই স্টোরিটা আমি আপনাকে বলি রাসেল ভাই, যদিও আমি অনেকদিন এটাকে একটু ক্লাসিফাইড রেখেছিলাম, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের এই ইনসিডেন্টের পরে যখন আমি দেশে আসলাম, তো একদিন আমার বাবা আমাকে একটা ওই, এটা আমি শুনেছি যে আপনার যেমন শ্মশান বা কালী মন্দিরে যেরকম এক ধরনের যে গজার টিকটিকির লেজ কেটে বা একরকম যে লম্বা একটা মোটা গজার থাকে, সেই গজারটা সম্ভবত পুঁতে সামথিং শৈল মাছ বা সামথিং কিছু একটা ভুডুইজম করে, তো ওইটারই একটা নমুনা একবার আমাকে বাবা আমাকে ঠিক 2008 এ দেখিয়েছিল। কারণ এটার এফেক্টে হয় কি, অনেক সময় সে বিভিন্ন রকম স্বপ্নে, মানে আমি পার্সনটার নাম বললাম না, বাট আমাকে এভাবে বলেছে, ইভেন 7 বছর আগে মনে হয় এমন ভাবে মনে হয় এখনই হচ্ছে যে সাপ, বিভিন্ন রকম সাপ নাকে দিয়ে কানে দিয়ে মাথা দিয়ে
এরকম মনে হয়,
এত ডেঞ্জারাস, তো এই কথাটা
এটা ঘুমানোর মধ্যে,
হ্যাঁ ঘুমের মধ্যে এটা দেখার পরে, তো এই ব্যাপারটা যখন আমাকে শেয়ার করেছিল, তো আমি ওই গজারটা আমি একজন কামেল লোকের কাছে দিয়ে পরে উনি উনিও বললো যে এটা এত খারাপ ভাবে করা হয়েছে যে এটা এমনও করে যে ইভেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেপারেশন, যেটা কোরআনের একটা আমি বাকারাতে ওটা দেখেছি যে ওই 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 জিনিসটা এত খারাপ, মানে উল্টা যেটা করে বুদ্ধিজমে, তো ওটা করলে হয় কি রিভার্স ভাবে করলে হয় কি যে ইভেন একটা মানে ফ্যামিলি বা ধরেন আপনার ওয়াইফের সাথে বা আপনার ধরেন অফস্প্রিং এর ব্যাপারে,
খুব জঘন্য কাজ, এই জঘন্য কাজগুলো,
খারাপ কাজগুলো, যে আমি নামটা মেনশন করব না, বাট যতটুক মানে বিশেষ যে এক্সপেরিয়েন্সেস গুলো হওয়ার পরে, তো এটা হয় কি তখন হয় কি যে লার্জ স্কেলের মানুষজন আপনাকে একটু নেগেটিভ ভাবে ইয়ে করবে, ওইটাই মানে আপনাকে বলছিলাম যে যারা এই মানে প্ল্যানচেট এক জিনিস, বুডিজম আরেক জিনিস, ইভেন এই যারা এক্সোরসিজম করতে যায়, ওই এক্সোরসিজম করতে গেলে তাদের উপরে কিন্তু জিনিসটা ঘটে, কারণ জিনিসটা করার সময় অ্যাপ্লাই করার সময় খুব ইজি, কিন্তু এটা নষ্ট করে এটাকে আবার ফিক্স করে আবার ঠিক মতন আনতে গেলে অনেক সেটা, এটা একটা টাইম সাইকেলের ব্যাপার আছে, সাপোর্টের অনেক ব্যাপার আছে। তো বাট এই জিনিসগুলো অনেক সময় মানে যেটা আমি ডকুমেন্ট করা নাই, বাট মানে ওয়ান অফ দ্য মোস্ট স্কেরিয়েস্ট, কারণ এটা ধরেন আনলেস আনটিল আপনি এক্সপিরিয়েন্স না করলে কোনোদিন আপনি বুঝতে পারবেন না এটা কিরকম। তো আরো অনেক স্টোরিজ আছে, আমি ওই ওয়েরওলফের যে পার্টটা আমি পরে আপনার সাথে শেয়ার করবো, বাট এই যারা এই আজকে আপনাকে যে ওয়েরওলফের ব্যাপারটা করছে, মানে যার স্টোরিটা বলতে যাবো, অ্যাকচুয়ালি এই সোল গুলো হচ্ছে ওই রকমই সোল যে যারা ওই ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ মানে যেই মানে ওয়েরওলফ বলেন বা নেমে ফেলেন বা যেই রকম, এই সোল গুলাই পরবর্তীকালে আমার আমার যতটুকু ক্ষুদ্র আইডিয়াতে যে এইরকম সিচুয়েশন গুলা হয়, এটা কমপ্লিটলি একটা এক্সপিরিয়েন্স এর ব্যাপার যেটা আপনি বলে লিখে করতে পারেন, আনলেস আনটিল যারা এইসবের এক্সপিরিয়েন্স এর মধ্যে নিয়ে না যায় তারা কোনোদিন
সেটা
কত যে ভয়ঙ্কর সেটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন একটা অবস্থার মধ্যে থাকে। তো এটা আমার আমি আশা করি যে আমার যে উপর যেরকম এক্সপিরিয়েন্স বা খুব বিটার এক্সপিরিয়েন্সেস গেছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যারা গুড সোলস আছে, পিওর সোলস, তাদের তাদের উপরে যাতে এরকম তাদেরকে যাতে এই ধরনের বাজে এক্সপিরিয়েন্স না করতে হয়, এটাই আমি সবসময় সুপ্রিম পাওয়ারের কাছে আমি সবসময় এটা মানে প্রে করি, কারণ এটা অনেক সময় মানে নট ইজি যে একটা সেকেন্ড চান্স যে আপনার সবসময় ফিক্স আপ, তবে হ্যাঁ হবে, বাট ইট উইল কস্ট, মানে আপনার অনেক কষ্ট করতে হবে, অনেক ডেডিকেশন, উইল পাওয়ার, আরো সেবামূলক চিন্তা ভাবনা করে এগিয়ে গেলে তখন ধরেন যে জিনিসটা কাজ করে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকে আমাদেরকে লিখছেন, পটুয়াখালী থেকে শুনছেন আমাদের এখানে রিমন মুজাহিদ, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি জয় শুনছেন, এবং আমাদেরকে মামুন খান শুনছেন, এবং এছাড়াও শুনছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে শুনছেন তাই লিখেছেন, এটা হচ্ছে মামুন খান। কামরান খান আমাদের লিখেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএমটাকে তিনি বেস্ট বলেছেন। তাহসান আহমেদ আনিস আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মাসুদ খান, আরমান উদ্দিন আমাদের সাথে আছেন, উল্লাস আহমেদ, অপসরা অবন্তী, এছাড়াও কে আর কাইসার রহমান আমাদের সাথে আছেন, মন আকাশ আমাদের সাথে আছেন, এছাড়াও সরোয়ার হোসেন আমাদের সাথে আছেন, সিঙ্গার জয় আমাদের সাথে আছেন, মাশফিকুর ইসলাম মিতিন আমাদের সাথে আছেন খুলনা থেকে, এছাড়াও এবং তাদের সঙ্গে রয়েছেন শুভ্রম, মুইব, মিসবা, তাহসিন, দীপ্ত, সবাই একসাথে শুনছেন তারা, নাহিদ, নাবিল আমাদের সাথে আছেন, এছাড়াও কবির হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি খান, রাজুল ইসলাম, রিয়াজ, এছাড়াও রাশেদ ভুঁইয়া আমাদের সাথে রয়েছেন, জারিফ হাসান আমাদের সাথে আছেন, সরওয়ার হুসেন আছেন, শাউন সুলতান আছেন, খাদিজা নাওরিন আমাদের সাথে আছেন, আহমেদ সাকিব আমাদের সাথে আছেন, ইমন খান আছেন, অসমাপ্ত প্রেম আছেন, তারেক আজিজ, প্রিন্স রাজ, এছাড়াও এমডি ইয়াসিন সহ আরো অনেকে আমাদের সঙ্গে কিন্তু জয়েন করেছেন। ভূত এফএম যে পেজটা সেই পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে জয়েন করেছেন এবং অনেকে লিখছেন, তাদের মধ্যে রয়েছেন দেখতে পাচ্ছি তারিক চৌধুরী, রোহান আহমদ, এছাড়া আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইসলাম ঝংকার, এছাড়াও এমডি শফিকুল ইসলাম দীপু, আতিকুল ইসলাম ভুঁইয়া, এছাড়াও আছেন ইজাজ দাইনি, আচ্ছা ইমন ইমন আছেন, রিহান আহমেদ আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ফারাবি আহমেদ রিয়াদ, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি সঞ্জিদা আফরিন আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি আইবে সোহাগ, তাপস কুমার, এছাড়াও আছেন মিম, এছাড়াও আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার আহমেদ শান্ত, এছাড়াও আছেন এ আর এহসান সহ আরও অনেকে। যদি আপনি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে এবং আমাদের পেজগুলোতে কানেক্টেড থাকুন। আপনি চলে যান আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radio.foodty and www.facebook.com/bhootfm.rasel। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, আমাদের আরও একজন অতিথি এখানে আছেন, তার কাছ থেকে শুনবো এবং আপনার সেকেন্ড যে স্টোরিটা সেই সেকেন্ড স্টোরিটা আমরা শুনবো। আপনার নামটা প্লিজ আর একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসনার্স, আমার নাম সৌম্য, আমি ধানমন্ডি থেকে বলছি।
জি,
আমার এই ঘটনাটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার মার ফ্যামিলি, ওনাদের পূর্বপুরুষদের নিয়ে। ওখান থেকে হচ্ছে আমার মার ফ্যামিলির যে ঘটনাগুলো, ইভেন আমার এক্সপিরিয়েন্স করা বিষয়টা ওটার সাথে কানেক্টেড। আমার মার নানুয়াপুর নানুয়াপু, ওনার বাবা ছিলেন হচ্ছে রাজশাহী দরগাপাড়া, ওখানকার সফুরার পীর সাহেব নামে উনি অনেক বেশি খ্যাত ছিলেন। তো ওনার আমি এটা শুনেছি আমার নানুয়াপু, আমার মা বড় মামা আমাদের কাছ থেকে শুনে ঘটনা। তো জিনিসটা হচ্ছে এমন যে ওনার দুটা দুজন ওয়াইফ ছিলেন, একজন হচ্ছে আমাদের সাধারণ মানুষের মতোই মানুষ, আর আরেকজন ছিলেন হচ্ছেন পরি। যেহেতু একজন পীর সাহেব ছিলেন, উনি বিভিন্ন ধরনের অনেক কামেল লোক ছিলেন, ওলামা টাইপ লোক ছিলেন। তো উনি হচ্ছে জিন পরি এইসব নিয়েই উনি বিভিন্ন ধরনের ইয়ে করেন। তো ওনার যে ওয়াইফ ছিলেন পরি, ওনার এই ঘটনাটা খুব ছোট করে, সেটা হচ্ছে মানে উনি যে পরি ওয়াইফ যিনি ছিলেন, ওনার একদম খুব কড়া নিষেধাজ্ঞা ছিল যে ওই বাসায় যাতে গরুর মাংস কখনোই রান্না করা না হয়। যতই নিষেধ করা হোক, আমরা সাধারণ মানুষ লোভ তো আসেই। তো আমার যেই মানে বড় মা আমরা বলি, ওনার যে ইয়ে ছিল যে উনি গরুর মাংস খুব খেতে ইচ্ছে করার কারণে উনি রান্না করেন। রান্না করার পরে উনি খুব থালা বাসনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেন। বাট জিনিসটা ছিল যে পরে যিনি ছিলেন উনি যখন ওই ঘরে যখন আসেন, তখন উনি বুঝতে পারেন যে না, এখানে গরুর মাংস রান্না করা হয়েছিল। উনি এইটা বুঝতে পারার পরে উনি এক ধরনের অভিশাপ দিয়ে যান। আমাদের ফ্যামিলির একটা কার্সের মতো ছিল যে কেউই এই ফ্যামিলিতে মানে মানে সুখে থাকতে পারবে না বা ভালো থাকতে পারবে না। এরপরে হচ্ছে আমার বড় মা, ওনার সাত জন ছেলে হয়, ওনারা সবাই জন্ম হওয়ার প্রায় কিছুদিন পরে মারা যান। এরপরে হচ্ছে ওনার মেয়ে হয়, ওনার তারপর থেকেই হচ্ছে মানে ওভাবে আছে, মানে ওনার বংশধর আসলে বলতে মানে ছেলে হিসাবটাকে আমরা আমাদের দেশে, আমরা যদি পুরুষ শাসিত সমাজ, আমরা ছেলের মানে বংশধর হিসাব করি, তো বংশটা মানে বলতে গেলে ওখানেই স্টপ হয়ে যায়। এরপর থেকে আছে আমরা আমার আমার মা, ইভেন আমার আমার নানুবাবুর প্রায় 14 বছর প্যারালাইসিস ছিলেন। ওনার প্যারালাইসিস হয়েছিল জাস্ট উনি মানে একটু মানে পড়ে যান, পড়ে গিয়ে ইটের সাথে ওনার পায়ের বুড়ো আঙ্গুলে একটু ছোট্ট আঘাত পান, তার থেকেই জিনিসটা এরকম হয়। ওনার আমার নানুবাবুর মার যে ওনাদেরও মানে এভাবেই মানে কিছু না কিছু ভাবে অসুস্থ বা হচ্ছে মানে টোটালি মানে ভালোভাবে যেভাবে করে বেঁচে থাকে ওইটা পসিবল হয়নি।
আচ্ছা, আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofoodty.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ রেকর্ড করে, অর্থাৎ আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। তার আগে জানিয়ে দিই, ফেসবুকে যেতে হবে www.facebook.com/radio.foodty and www.facebook.com/bhootfm.rasel। আমরা এই কিছুক্ষণ পরেই আমরা চেষ্টা করব আপনাদের লাইভ নিতে, অর্থাৎ আপনাদের যে ইনবক্স রয়েছে আমাদের যে ভূত এফ এম এর যে ইয়েটা পেজটা, সেখানে আপনি সরাসরি ইনবক্স করতে পারবেন আমাদেরকে। এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো কাইন্ডলি প্লিজ আপনারা একটু দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে একটু সুযোগ দিবেন। সো এই পর্যন্তই, আমরা চলে যাচ্ছি ছোট বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেডিও পয়েন্ট ওয়েফ এম, ঘড়িতে সময় রাত 12:49। আমি রাসেল আছি সাথে, এবং আজকে আমি আগেই বলেছি যে মাসুম আজকে আছেন হচ্ছে বরিশালে। আপনাদের কয়েকদিন আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম, আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না, সেটা হচ্ছে যে আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল যে একজন মানুষ ফিল করেন যে তার ঘরের মধ্যে একটা বুড়ো মানুষ বসে আছে। আমি জানি না যে উনি এসেছিলেন কিনা, এবং আমি ঘটনা দেখতে পাচ্ছি যে নোটটা দেওয়া আছে, সেই নোটটা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে উনি আসলে এসেছিলেন কিনা বা এখানে ঘটনা শুনেছিলেন কিনা। এবং তিনি ব্যাপারটা এরকম থাকে যে স্বপ্নে ঘটনাটি ঘটে, স্বপ্নে প্রতিদিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে টিভি দেখে খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি রাত 11টা হবে তখন তিনি ওই যে বেডে ঘুমান, বেডটা পশ্চিম দিক করা, সাধারণত পশ্চিমে তিনি মাথা দেন এবং এভাবে ঘুমান, এবং হঠাৎ করে তার শরীর প্যারালাইজড হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে এই ঘরের মধ্যে অন্য কারো অস্তিত্ব আছে, এবং তিনি বুঝতে পারেন যে এই ঘরের মধ্যে কোনো একজন বৃদ্ধকে তিনি দেখতে পান। মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু যে একজন বৃদ্ধকে আপনি আপনার ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন। কোনো কোনো সময় মনে হয় যে পাশে নড়াচড়ার জায়গা নাই, এরকম আমি ঘটনা শুনেছি যে পাশে নড়তে পারবে না, মানে বুঝতে পারছেন ঠিক গায়ের সাথে গা লাগছে না, কিন্তু বুঝতে পারছেন আপনি যেখানে শুয়ে আছেন ঠিক আপনার পাশে আরো কেউ একজন শুয়ে আছে, এবং আপনি জাস্ট নড়তে গেলেই তার গায়ে ধাক্কা লাগবে, বা আপনি ঠিক নড়তে মানে পুরোটা কমপ্লিট করতে পারবেন না, তার আগেই আপনি আটকে যাবেন, এরকম একটা ব্যাপার। সো একটা একা বিছানায় আপনি যেখানে শুয়ে আছেন সেখানে আরো একজনের অস্তিত্ব, একটা ঘর যে ঘরটা পুরোটাই ফাঁকা সেই ঘরের মধ্যে আরো একজন মানুষ, এরা কোথা থেকে আসেন, কেন আসেন, আর কেন নিজের অস্তিত্ব জানান দেন? একটা তো আমি বললাম যে ওই যে বাসায় যদি এই ধরনের কোনো প্রবলেম যদি কেউ করে যে নতুন করে বাসা তৈরি করতে চায়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া আরো অনেক কারণেই কিন্তু হতে পারে। আমার মনে হয় যে আপনাদের অনেকেরই এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা জানতে চাই। একটা মানে আপনার মানে আমরা সবচেয়ে বেশি প্রেফার করি আসলে বাসা রিলেটেড প্রবলেমগুলো, কারণ বাসাতে এই প্রবলেম যেগুলো হয় সেগুলোই খুব মারাত্মক হয়। আর একটা জিনিস যে আমাকে একটু আগে যেরকম আমরা একটু আগে শুনছিলাম ভাইয়ার কাছে যে একটা নির্দিষ্ট একটা গাড়ি, সেই গাড়িটা ব্যবহার করার পর থেকে ঝামেলা, এইরকম কিন্তু হয় যে আপনি হঠাৎ করে একটা জিনিস হয়তো বাসায় কিনে নিয়ে আসছেন বা বাসায় নিয়ে আসছেন নতুন করে, বা কোনো একটা জিনিসের সাথে আপনি নতুনভাবে কোনো জিনিস ব্যবহার করা শুরু করেছেন, তখন থেকে আপনার কিছু ঝামেলা শুরু হয়ে গেছে, এই ব্যাপারগুলোও কিন্তু হয়। তো যাই হোক, আপনি খালি ভাবেন, আমি এই যে এই ঘটনাটা এবার আবারও আনলাম এর জন্য যে আপনি তো শুনছেন ঠিক আপনার পাশে কেউ বসে আছে, ঠিক আপনি ডান দিকে ঘুরতে গেলে তার গায়ে ধাক্কা লাগবে, অথবা বাম দিকে ঘুরতে গেলেই তার গায়ে ধাক্কা লাগবে, কেমন হবে ব্যাপারটা? এবং আপনি এই মুহূর্তে যদি সেই চেহারাটা ইমাজিন করেন, যদি আপনি চান ইমাজিন করতে, ইমাজিন করুন আপনি যে একজন মানুষ আপনার পাশে বসে আছে, যে মানুষটাকে আপনি কোনোদিন চেনেন না, একটু চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে ভাবুন তো তার চেহারাটা কেমন, তার চোখ দুটো কেমন, সে দেখতে কেমন, কিভাবে কথা বলে, এবং গায়ের রং কেমন, কতখানি লম্বা, একটু চিন্তা করুন তো। আপনার পাশেই বসে আছে যাকে আপনি কখনো দেখেননি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের ভাইয়া, আপনি বলছিলেন যে আপনার নামটা আরো একবার সবাইকে বলে দিবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমার নাম এতশম থেকে। ওখানে আমার এটা ইনলজদের বাসার উপরে বেস করে, যখন 2 নম্বর লেনে থাকতো, তো ওখানে একটা খুব বন্ধ একটা ঘর ছিল, অনেক বট গাছ দিয়ে জিনিসটা মানে ঢাকা, তো একটা মেহেন্দি গাছ ছিল। তো ওদের বাসার এক ছেলে ছিল জরুল, তো সামথিং একটা খুব খারাপ কাজ করেছিল, যে কারণে হয়েছে কি ওই মেহেন্দি গাছটা পরে কেটে ফেলতে হয়েছে, তারপর থেকে কিছু বিয়ার্ড বিয়ার্ড ঘটনাগুলো হওয়া শুরু করছিল। তো আমি যখন তার সাথে অ্যাটাচ হলাম, তো আমি দু একবার তার ঘরে মানে ওই বাসায় থাকার সুযোগ ছিল, আমি তেমন ভাবে বুঝি নেই। বাট যখন 2006 দিকে যখন তাদের ওই বাসা ছেড়ে দিয়ে আবার 23 নম্বর লেনের দিকে চলে যেতে হয়েছে, এটা 5 তলায়, তো যে কোনো কারণে আমার ওখানে থাকতে হয়েছে একদিন। তো তখন বনানীতে আমি মাঝে মাঝে কমিউট করতাম। তো এক রাতের ঘটনা, সেটা আমার মনে হচ্ছে যে তখন আমার মনে আছে আমি একটা কালো প্যান্ট পরা ছিলাম আর একটা গ্রে কালারের শার্ট পরা ছিলাম। তো বৃষ্টি, এরকম বৃষ্টি ওয়েদার ছিল আমার মনে আছে সঠিক। তো আমি যে কোনো কারণে ওর একটা ওয়াইফের একটা জিনিস আনতে আমি বনানী মাঝে মাঝে একটু কমিউট করে আসতাম। তো কারেন্ট চলে গেছিল, তখন লোডশেডিং এরকম এতটা ইয়ে ছিল মানে বেশ বেশি। তো আমি যখন ফেরত আসলাম, তো ওই রাতে পরপর দুইটা ঘটনা ঘটলো, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, যেটা এখনো আমি চিন্তা করলে খুব আশ্চর্য ভয় লাগে। তো আমি বললাম যে তো সে দেখি যে খুব খুব স্কেয়ার্ড, ভয় হয়ে মানে ভীত ছিল। তো আমি বললাম কি হয়েছে, তো তখন বললো যে তুমি চাওয়ার পরে আমি তো মোমবাতি জ্বালিয়ে ছিলাম, তো দেখি যে তোমারই রূপ ধরে ঠিক ইয়া লম্বা মানে অলমোস্ট প্রায় 10 ফিট লম্বা এরকম মানে ছাদ পর্যন্ত মাথা থেকে, তো আমার গলা দেখি যে সে টুটি চেপে ধরে আমাকে মেরে ফেলতে
চাচ্ছে।
তো আমি তখন বললাম যে এটা তো অসম্ভব ব্যাপার, কারণ আমি তো এই বিকাল বেলায় তো তোমার সামনে বের হলাম, তো তুমি আবার কিভাবে এটা বলতেছো যে আমি আবার, কারণ এখানে তো আসতে গেলে তো প্রথমে নিচতলায় দারোয়ান, তারপরে কাজের লোক, তারপর তুমি তোমার রুম পার হয়ে তারপরে যেতে হয়, সেখানে আমি কিভাবে, তুমি ঘরে একা। তো বললো তাহলে নিশ্চয়ই অন্য কিছু একটা প্রেজেন্স ছিল, কারণ ওইটা মাঝে মাঝে অনেক সময় জিনিস টিনিস পড়তো। তো ওই রাতে হয়েছে কি, তো আব্বা আম্মা আবার ওই রুমে থাকতো, তো তো একটা মানে ওর মায়ের একটা কালো রঙের শাড়ি, নানির একটা ছবি ছিল। তো আমি হঠাৎ করে শুয়েছি, তো এই স্বপ্নটা আমি আমার লাইফে মনে হয়েছে যে আমি চোখ খোল মানে আমি ঘুমের মধ্যেই, বাট আমার মনে হলো যে না আমি ঘুমিয়ে নাই মানে দেখছি। তো আশ্চর্য বিষয়টা কি যে ঘরটা জাস্ট কয়েক হাত সামনেই তার মামা, কিন্তু আমি দেখলাম যে তেমন স্কেটবোর্ডের মধ্যে একটা মহিলার যদি ধরেন কালো ওন্না মাথায় দিয়ে যদি আপনি আস্তে আস্তে মুভ করেন স্কেটবোর্ড দিয়ে, তাহলে হঠাৎ যদি তার চেহারাটা খুললে আপনার মানে একটা মানে ভয়ঙ্কর রকম একটা যদি ফেস দেখেন, কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আমি আমার ওয়াইফ পাশে শুয়েছিল, আমি সাথে সাথে ঘুম থেকে উঠে মানে ফার্স্ট থিং আগে গিয়ে খুঁজলাম যে মানে ওনার কি অবস্থা। তো বললেন আমি ভালো আছি, বাট বাট তারপরে আমি তখন আমার কাছে মনে হলো যে না অ্যাকচুয়ালি সামথিং, কিছু একটা অসুরেরই ব্যাপার আছে। ওই স্বপ্ন থেকে তখন আমি আমার বিশ্বাসটা আসলো যে না সে, যদিও আমি তখন তাকে কথাটা আমি বিলিভ করতে চাইনি, বাট আমি যখন নিজে জিনিসটা স্বয়ং দেখলাম যে এটা যে কোনো রূপ নিতে পারে, এখন অবশ্যই বাসায় অবশ্য তারা নাই, ছেড়ে দিয়েছে অনেক আগে, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি যে ওই পাঁচতলায় A5 বাসায় কেউ
অপূর্ব ঢাকা থেকে লিখেছেন, শুনছি ভয় লাগছে। সোহাগ নাসিনী থেকে লিখেছেন যে ফোর্থ স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। রাইসুল ইসলাম আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন মজারুল ইসলাম পান্না ময়মনসিং থেকে, এছাড়া আমার সাথে তামিম এবং রিপন আমাদের সাথে, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ময়মনসিং থেকে আজিয়ান, এবং লাস্ট স্টোরিটা ভয় ছিল লিখেছেন সজীব ময়মনসিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন, ব্ল্যাক ম্যাজিকের স্টোরি এগেইন প্লিজ আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি অপূর্ব আছেন আমাদের সাথে, এছাড়া আমার সাথে রয়েছেন রিমি, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পুষ্পেন্দু, এছাড়াও সজীব আহমেদ আমাদের সাথে রয়েছেন, সালমান আমাদের সাথে রয়েছেন, তাসনুবা আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন ইমাম, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সৌরভ সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে আমাদের সাথে চলে আসুন, মোবাইলের মেসেজ টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমি জানিতে চাই ভাই আপনার কাছে আরেকটু আসবো, আপনি একদম শেষ করে দিই আপনারটা, কারণ নতুন অতিথি আসবেন। একটু যদি কাইন্ডলি বলতেন, আপনি একটা জিনিস কয়েকদিন আগে পড়ছিলেন এবং আপনি এটা বিলিভ করতে শুরু করছেন অলমোস্ট, এবং আপনি ওয়েট করছেন নেক্সট সার্কুলেশন বা নেক্সট পাবলিকেশনের জন্য, রাইট? এরকম কিছু একটা। সো এই ব্যাপারটা কি একটু বলবেন আপনি, আমি যদি একটু আপনি আমার সাথে শেয়ার করতেন।
ডেফিনেটলি, সেই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার লেটস সে আমাদের যে রাইট ব্রেন যেটা থাকে যে ক্রিয়েটিভ, অ্যান্ড লেফট ব্রেন যেটা লজিক্যাল, যে কথাটা আপনাকে আমি বলছিলাম যে আপনি হয়তো একটা ফোরক্যাস্ট করলেন যে হ্যাঁ সামনে টাইমটা, ইভেন লেটস সে যে আপনি আগামী যে লুসিড ড্রিমগুলো, যে কিভাবে কিছু ঘটনাগুলো ঘটবে প্যাটার্ন বাই প্যাটার্ন, যে একটার পর একটা ওভাবে স্তরে স্তরে সাজানো আছে, যে সেরকম ধরেন যে আপনার ইমাজিন করলেন যে হ্যাঁ আমি এক্স্যাক্টলি এই জিনিসটা ওয়েট করছি বা এরকম হতে চাই। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমার যেই স্বপ্নগুলো আমি দেখেছি, যে আমার বড় ভাই যেহেতু সে চলে গেছে, সে দেখি যে আমাকে মানে গুড বাই করছে, বলছে যে ওকে স্বপ্নের মধ্যে। যেমন আমার দাদি চলে গেছেন, যারা মানে অ্যানসেস্টার্স যারা, তো দেখলাম যে কিছু ঢাল তলোয়াল নিয়ে মানে আমাকে কিছু মানুষ অ্যাটাক করতে যাচ্ছে, বা তখন ওনার কাছে যে আমি একটা শেল্টারের মতন যে বসলাম, তো দেখলাম যে উনি একটা ওই গোলাপি রঙের একটা ভেইল পরা বসা, তো আমাকে মানে খুব প্রোটেকশন দিয়ে আদর করে বলছে যে খামাখাই প্রবলেমের মধ্যে না, যে মানে যারা চলে গেছেন অ্যানসেস্টররা তারা সামহাও একটা গাইডেন্স দিচ্ছে। এই গাইডেন্স গুলা অনেক সময় হয় কি যে আপনার ওই মানে সুপার পাওয়ার বা একটা ওই ধরনের ফর্মের থেকে, হয়তো স্বপ্নের মাধ্যমে আপনাকে অনেক রকম মেসেজ আমি হয়তো অনেক সময় পাই, বা যেগুলা হয়তো রাইট ওয়ে কাউকে ওরকমভাবে বলাও যায় না, সেগুলা তখন হয় কি যে ওই ওই বিষয়গুলা তখন একটু, যেমন আপনাকে যে এই ড্রিমের কথাটা বললাম, যদিও ঘটনাগুলো অনেক আগে ঘটে গেছে বাট তারপরেও এটার ইম্প্যাক্টটা কিন্তু এখনো খুব প্রেডমিনেন্টলি আছে। এবং তার সাথে সবচেয়ে মজার ব্যাপার যে যারা পিওর সোল, যারা অনেকটা আমার ওয়েল উইশার্স আছে, তো তারাও অনেক সময় আমাকে হয়তো ওই পজিটিভ ওয়েতে ড্রাইভ করার জন্য চেষ্টা করে যে হ্যাঁ মানে এখান থেকে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার দেখা গেছে যে নিজের ঘরের মধ্যে কিছু সারপেন্টস আছে, যেটা আমি অন্য একটু টার্ম ইউজ করলাম, তো সারপেন্টস গুলা হয় কি যে মানুষরূপী কিছু খারাপ সোলস আছে, যে যারা পারতপক্ষে দেখা যায় যে আপনাকে খুব ভালো বলছে যে হ্যাঁ তোমার ভালো চাই, বাট অ্যাকচুয়ালি তারা কন্ট্রাডিক্টরি বা আইরনিক কিছু কাজ করে বসে, যেটা আপনার তখন হয় কি যে আপনাকে ওই ওই মেথডস বা টুলস গুলো আপনাকে হেল্প করে যে হ্যাঁ আমি কাদের সাথে অ্যাটাচ থাকবো, মানে এই এই চ্যালেঞ্জেস গুলো তখন অনেক সময় ওই ব্ল্যাক ম্যাজিক্স গুলা, তখন ধরেন যে আপনার অনেক রকম কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে। যেমন একবার আমি ইনজুরড হয়েছিলাম, এখানে একটা স্টোরি বলি, যে একবার আংটি হারানোর পরে আমি একটা ইনজুরির পরে আমার ব্রেইন খুব অনেক বড় একটা অ্যাক্সিডেন্টে ব্লাড ফ্লো হয়েছিল, তখন আমি জ্ঞান হারানোর পরে আমি নিজেকে ডিসকভার করে দেখি যে একটা হসপিটালে স্ট্রেচ ইয়েতে, তো গাড়িটা শুনে দেখলাম যে পুরা একদম ইয়ে হয়ে গিয়েছিল। তো এটাও ওই একটা রিং রিলেটেড ব্যাপারে, কারণ আপনার যদি কোনো ভালো কিছু জিনিস পজিটিভ থাকে, সেটা যদি মেনটেনেন্স একটু ভুল হয়ে যায়, তখন হয় কি এগুলা অনেক সময় আপনার যে কোনোভাবেই অ্যাডভার্সলি যে নেগেটিভ ফোর্সেস গুলা তখন আপনাকে অনেকটা এফেক্ট করে। তো সেইগুলা যে বিষয়গুলো আছে, যে মানে ধরেন এই যে তখন আপনি হয়তো এই যে বিভিন্ন কিছু স্টোরিজ গুলো পেলেন, যে ওয়্যারউলফ রিলেটেড বা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডের যে মানে স্টোরি লাইন, বা ওইটা তখন আপনাকে ড্রাইভ করবে যে হ্যাঁ আমি তাহলে এই জিনিসগুলো জেনে রাখলাম। অ্যান্ড দেন আপনি যেমন যেটা হবে কি যে এখন আপনি কোন পারপাসে ইউজ করবেন, যদি ধরেন কারোর এরকম একটা হেল্প লাগলো, বা অনেক সময় ধরেন মানুষের কাছে ওরকম যে বা যাদের এই ধরনের,
তখন আপনি সেটা করবেন,
সেই ব্যাপারগুলো আপনি করতে পারেন, তখন অনেকটা এটা হেল্প হয়।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু একটা ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে আরো একজন একটা ইমেল পাঠিয়েছেন, সেই ঘটনা আমরা পড়তে চাই, একটু পড়ে ফেলি ঘটনাটি, এবং যেভাবে তিনি লিখেছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি, এবং আমি দেখতে পাচ্ছি যে যিনি লিখেছেন ঠিক এভাবে লিখেছেন যে রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম শফিকুল ইসলাম, আমি পেশায় একজন মাইক্রোবাস ড্রাইভার, আমার বাসা কুষ্টিয়া জেলার উজান গ্রামে। আমি আজ আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করব। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাই। 2014 সালের কথা, আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম আমরা বেড়াতে যাব। তো যথারীতি যাওয়ার জন্য মন স্থির করলাম, আমরা মোট 7 জন বন্ধু হলাম। আমরা যখন গিয়েছিলাম তখন মাঘ এবং ফাল্গুন মাসের মাঝামাঝি, খুব শীতও নয় গরমও নয়, ঘুরতে যাওয়ার একদম পারফেক্ট একটা সময়, এবং এই সময় বেশিরভাগ মানুষই ঘুরতে যায়। তো যথারীতি আমরা সবাই উজান গ্রাম বাজারে এসে একসাথে হলাম। তো আমরা সবাই গাড়িতে উঠলাম, তখন যখন গাড়িতে উঠলাম তখন বাজে ঠিক 7:30টার মতো। তো আমি গাড়ি স্টার্ট করলাম, আমরা যখন কুষ্টিয়া পৌঁছালাম তখন বাজে 8:00-9:00 মতো। গাড়িতে তেল কম ছিল, তাই আমি কুষ্টিয়ার একটা ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল লোড করলাম। তো তেল নেয়ার পর আমরা সবাই শহরের ভেতর আসলাম এবং কুষ্টিয়ার একটা মজমপুর গেট থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আবার চলতে শুরু করলাম। তখন প্রায় 10:30 মতো বেজে গেছে। তো আমরা একসময় নাটোর পৌঁছালাম। বলে রাখা দরকার যে কুষ্টিয়া থেকে নাটোর পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার মতো। তো আমরা যখন নাটোর পৌঁছালাম তখন আনুমানিক 12:00-1:00 বেজে যায়। যাই হোক, নাটোর শহর থেকে কিছু দূর যেতেই একটা খোলা মাঠ পড়ে, মাঠটি আনুমানিক 3-4 কিলো হবে। যাই হোক, আমরা যখন মাঠে ঠিক মাঝামাঝি তখন হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যায়। আমি রাস্তার এক পাশে গাড়িটা সাইড করি, তখন গাড়ির ভেতর সবাই ঘুমাচ্ছিল, শুধু আমি ড্রাইভিং সিটের পাশে, অর্থাৎ আমার পাশে আমার যে বন্ধু ছিল সে বাদে। তো আমি বাকিদের ডেকে তুললাম, ওরা উঠলো। তো আমি গাড়ি ঠিক করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঠিক হচ্ছিল না, কারণ একটা নাট খোলা রেঞ্জ আমার কাছে ছিল না। তাই আমি রাস্তার উপর দাঁড়ালাম এবং যে অন্য কোনো গাড়ি আসলে সাহায্য নিব, কিন্তু গাড়ি আসলেও থামায় না, কারণ মাঠ আমাদেরও ভয় করতে লাগলো। যাই হোক, টুল বক্স ঘাটতে ঘাটতে রেঞ্জটি পেলাম, গাড়ি ঠিক হলো। তো আমরা আবার রওনা হলাম, আমার গাড়ির স্পিড 40-এর মতো। ঠিক হঠাৎ আমার গাড়ির স্পিড অটোমেটিক, মানে একা একাই নিজে নিজেই বাড়তে লাগলো, এবং কিন্তু আমি স্পিড বাড়াচ্ছি না, মনে করলাম হয়তো ঘুম চলে আসছে তাই পিক আপে চাপ পড়ছে। তাই আমি স্পিড কমানোর চেষ্টা করলাম এবং আমি অ্যাক্সিলেটর থেকে পা সরিয়ে নিলাম, কিন্তু কি আশ্চর্য, স্পিড কমে না বরং বাড়ছে। আমি ভয় পেয়ে গেলাম, পিছনের সিটের ওরা বলছে এত জোরে চালাচ্ছিস কেন। যাই হোক, আমি গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, হঠাৎ আমার চোখ পড়ল আমার ডান পাশের দিকের গ্লাসে। গ্লাসে আমি দেখলাম আমার গাড়ির পেছনে সাদা কি যেন একটা বসে আছে, আমি একটু ভয় পেলাম। যাই হোক, আমি কোনো রকম গাড়ি নিয়ন্ত্রণ করলাম এবং আমি গাড়িটি থামালাম এবং গাড়ি থেকে নামলাম, কিন্তু কিছুই দেখলাম না। ওরাও বলল, গাড়ি থামালি কেন? আমি বললাম যে, ওরা বললো যে, আমি সব বললাম ওদের, ওরা বললো যে রাত জেগে গাড়ি চালাচ্ছিস, সেই জন্য তো চোখে ভুল দেখেছিস। আমরা আবার যথারীতি চলতে শুরু করলাম, কিছুক্ষণ পরে জোরে একটা ঝাঁকি অনুভব করলাম, মনে হলো পেছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারলো, কিন্তু পেছনে কোনো গাড়ি নেই। এবার সবাই ঝাঁকিটা অনুভব করলাম, হঠাৎ জোরে বাতাস বইতে লাগলো, কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না। হঠাৎ সামনে দেখি রাস্তার মাঝখানে একটা লাশ, মনে হচ্ছিল এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পাশে সেও যারা আছে তারাও দেখছে। এবং আমি গাড়ি থামালাম, নেমে দেখি কিছু নেই, গাড়ি থেকে দেখা গেল লাশটাকে, গাড়ি থেকে নেমে গেল দেখা গেল যে কিছু নেই। যাই হোক, গাড়িতে উঠলাম এবং ওই সময় এবং আমরা যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম গাড়ির চাকার নিচে সেই লাশটি, যেটির মাথা নেই এবং গাড়ির চাকার সাথে মিশে আছে। আমি চিৎকার দিলাম, আমার চিৎকার শুনে বাকিরা নেমে আসলো এবং তারাও এসে একই ঘটনা দেখে। যাই হোক, দোয়াদুরুদ যে যাই জানি, চোখ বুঝে তাই পড়া শুরু করলাম, তারপর চোখ খুলে দেখি কিছু নেই। তো আমরা আবার রওনা দিলাম, এই সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, কিন্তু সেই রাতের ব্যাখ্যা আজও পাচ্ছি না। এই ছিল আমার কাহিনী, ভালো লাগলে পড়ে শোনাবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে, যখন তারা এমনি নর্মালি গাড়ি থেকে দেখছিল তখন দেখলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লাশ দেখা যাচ্ছে, নামার পরে দেখলো যে কিছু নেই। কিছুক্ষণ পরে তারা সবাই মিলে একসাথে দেখলো যে গাড়িটা নিচে একটা লাশ রয়েছে, যে লাশটার মাথা নেই এবং সেই মাথাটা লেপ্টে রয়েছে চাকার সাথে, এরকম কিছু একটা। এবং কিছুক্ষণ পরে দোয়া দুরুদ পড়ে তারা যখন বুঝতে পারলো যে কোনো একটা ভুল হচ্ছে, দোয়া দুরুদ পড়ে যখন আবারও তাকালো তখন দেখলো কিছু নেই। সো মানে মানুষের জীবনে কত উইয়ার্ড ঘটনা ঘটতে পারে, কত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে পারে, এটার কোনো শেষ নেই আর কি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে তুরাজ রাব্বি লিখেছেন, আই লাইক ভূত এফ এম, এবং এটা তার প্রথম এস এম এস। সজীব আমাদের চিটাগাং থেকে এস এম এস করেছেন, মাজেদ হাসান আমাদের এস এম এস করেছেন যাত্রা বাড়ি থেকে, থার্ড স্টোরিটা জোস ছিল এবং ব্ল্যাক ম্যাজিকের স্টোরিজ তার জোস লাগে। আজকে আমাদেরকে বলেছিলেন এতক্ষণ ধরে ভাইয়া একটু আগে বলছিলেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে, ব্যাপারগুলো এত সহজ না, বেশ কঠিন এবং মানে উপলব্ধি করাটাও বেশ কঠিন, এবং আমার কাছে অনেক জায়গায় বুঝতে সমস্যা হচ্ছিল এই কারণে যে মানে যারা ফেস করেন তারা আসলে যেভাবে বুঝতে পারে এটা আসলে বাইরের মানুষজন ঠিক ওইভাবে উপলব্ধি করাটা খুব ডিফিকাল্ট। আমাদের কাছে দেখতে পাচ্ছি ফারজানা এস এম এস করেছেন, এস এম এস করেছেন সাব্বির, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আবু বকর, সাব্বির লিখেছেন যে এটা আগেও পড়া হচ্ছে তাই নাকি, আমি তাহলে সেকেন্ড টাইম আবার পড়ে ফেলেছি, সরি। আমাদেরকে ছাড়াও গাজীপুর থেকে এস এম এস করেছেন, সিক্সথ স্টোরিটা অসম। রায়হান খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনিও জানিয়েছেন যে এটা পড়া হয়েছিল, আচ্ছা তাহলে আমি ভুল করেছি, একই জিনিস দুইবার পড়ে ফেলেছি। সজীব চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদেরকে নামটা পড়তে পারছি না, জিনাত আমাদের এস এম এস করেছেন আমাদেরকে সোহাগ, এছাড়াও আমাদের এস এম এস করেছেন সাদমান সহ আরো অনেকে। যাই হোক, আমরা একটা অডিও ক্লিপ শুনে আসবো, হ্যাঁ, এবং অডিও ক্লিপ শুনে এসে আমরা আবারও নতুন অতিথিদের নিয়ে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার বাসা নাটোরের লালপুর থানার একটি গ্রামে। তো রাসেল ভাই, ঘটনাটি আমার আঙ্কেলের মুখ থেকে শোনা। আমার আঙ্কেল ওই মেডিকেল মানে যেখানে ঘটনাটি ঘটেছে ওই মেডিকেলে একজন স্টাফ হিসেবে চাকরি করেন। তো রাসেল ভাই, আমি আঙ্কেলের মুখ থেকে যেভাবে শুনছিলাম আমি সেভাবে বলি যে মেডিকেল কলেজের মেডিকেল হাসপাতালের মর্গে অনেক রকমের লাশ আসে, সুইসাইডনেস, আপনার অ্যাক্সিডেন্ট, অনেক দূর দূরান্ত থেকে লাশ আসে। একদিন মানে সন্ধ্যাবেলা একটি লাশ আসে, লাশটি ছিল অ্যাক্সিডেন্টের একটি লাশ, মানে বেওয়ারিশ, লাশটির কোনো আত্মীয় স্বজন লাশটির সাথে ছিল না। তো ওখানে যে দুডোম দুটো কাজ করতো, তারা আপন দুই ভাই ছিলেন, তার ছোট ভাই কোনো কারণে বাসায় ছিলেন, তাই তার বড় ভাইয়ের কাজটা চালিয়ে নেওয়ার কথা ছিল। তার বড় ভাই তিনি যথাযথ লাশটি নিয়ে মর্গে ঢোকেন, তিনি একাই ছিলেন। তিনি যখন লাশটিকে কাটার জন্য সবকিছু মানে কমপ্লিট করার পরে, মানে তিনি যখন লাশটির জামাটা খুলেন রাসেল ভাই, তখন তিনি দেখতে পান যে লাশের কোমরে একটি তাবিজ, স্কোয়ার শেপের তাবিজ, একটু বড়, সাধারণ তাবিজের চেয়ে একটু বড়, মানে তাবিজটা ছিল স্বর্ণের, তাবিজটা পুরোপুরি এই পাটোপার দুটো ছিল স্বর্ণের তাবিজ। তো তিনি মানে জিনিসটা দেখার পরে লোভ সামলাতে না পেরে তিনি তাবিজটা নিয়ে নেন, মানে ডোরে বাঁধা ছিল, তিনি ডোর সহ তাবিজটা নিয়ে নেন। তো নিয়ে নেওয়ার পরে তিনি কাটার সরঞ্জাম পিছনে ঘুরে নিয়ে যখন সামনে থাকায় তিনি একটি অদ্ভুত জিনিস তিনি লক্ষ্য করেন, যে মানে লাশটি দেখে আগে এমন তার হয়নি, যে তিনি একটি অদ্ভুত ফিল তার মধ্যে হচ্ছে, মানে তিনি মানে একটু অদ্ভুত ফিল করেন, মানে তিনি একটু গাভার, মানে গাভার হয়ে যাচ্ছে, তিনি মানে একটু ভয় ভয় লাগছে, মানে এই জিনিসটা মানে তাবিজটা নেওয়ার পরে তার এরকম একটি অনুভূতি হচ্ছে। তিনি চেষ্টা করে লাশটি কাটার জন্য, কারণ আসলে ডোন অনেক সাহসী হয়, তারপরে তার সাহসী কুলায় না, মানে তার অনেক ভয় লাগছে, মানে অনেক তার গা ভার হয়ে আসছে। তখন তিনি বাইরে চলে আসেন, বাইরে চলে এসে মানে অনেক পুলিশ ছিল, যেহেতু লাস্ট বিয়েবাড়ি, তাদেরকে বলে দেয় যে ভাই মানে আজকে সেই কাজটি করতে পারবে না, পুলিশ অনেক জোরাজোরি করে, তো তারও কাজ হয় না। তো লাস্টে মর্গে ফ্রিজিং করে রাখা হয় হিমাগারে। তো রাসেল ভাই তিনি যথারীতি বাসায় মানে রাতে খাওয়া দাওয়া শেষ করে শোন, মানে পরের দিন হয়, পরের দিন দুপুরবেলা তিনি তার ছোট ভাইকে সাথে করে, মানে যে কাজটি মানে ছোট ভাই তাকে হেল্প করে, তাকে সাথে করে আসে। আসার পর রাসেল ভাই তখন ফ্রিজ থেকে লাশটিকে বের করার, মানে ড্রয়ার থেকে লাশটিকে বের করার পরে যখন রাখা হয়, তিনি যাওয়ার পরে তিনি সেই আগের মতোই অনুভূতি, তিনি মানে তিনি একটু ভয় ভয় করে। তো তিনি বলে তার ছোট ভাইকে, তুই কাজটা কর, আমি একটু মানে সাইডে আছি। তো তার ছোট ভাই কাজটা করে, তো একটা অদ্ভুত জিনিস আছে ভাই, লাশটি কিন্তু 2-3 দিন আগের ছিল, তারপর লাশটি যখন কাটা হয়, লাশটির দেহ অসংখ্য ক্ষত ছিল রাসেল ভাই, যেহেতু অ্যাক্সিডেন্টের লাশ, তা যা মানুষের রক্তের মতো রক্ত, মানে মানে তার গা থেকে নিয়ে পড়তে থাকে লাশটি কাটার পরে, এরকম একটা ব্যাপার। আর তার মানে একটা অদ্ভুত, সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা, তার চোখ দিয়ে পুরন্ত পানি ঝরতে থাকে বাম চোখ দিয়ে। ছোট ভাই এটা দেখে একটু অবাক হয়, এরকম তো হওয়ার কথা না, কারণ আরে এর আগে তিনি কাজ করছেন, মানে এখন রক্ত ঝরা তো একদমই ইম্পসিবল, আর চোখে পানি এটা তো একটা অন্যরকম ব্যাপার। কাছে ভাই তার বড় ভাই তো জিনিসটা বুঝতে পারেন যে আসলে মানে হয়তো বা এই জন্য এটা হচ্ছে। তো তার বড় ভাই মানে ভয় রাস্তা দিয়ে ঘেমে যায়, কাঁপতে থাকে। জোরে গেল তো ভাই তোমার কি হয়েছে? তখন তার বললো কিছু না, একদম কমপ্লিট করার পরে, লাস্টে কমপ্লিট করার পরে আসল ভাইতে লাস্টে ফ্রিজিং করা হয়, যেহেতু লাস্টের কোনো আত্মীয়স্বজন ছিল না, তো ফ্রিজিং করা হয়। তো রাসেল ভাই ফ্রিজিং করার পরে তাৎক্ষণিক পরে আরেকটি লাশ আসে, তখন তার দুই ভাই লাশের কাছে যায়। তখন আসলে একটা আশ্চর্যজনক ঘটনা, তার বড় ভাইয়ের মানে যে কাবিজটা নিয়েছিল তার কোনো অনুভূতি হচ্ছে না এই লাশকে, মানে অন্য একটা লাশকে দিয়ে কোনো অনুভূতি হচ্ছে না। রাসেল ভাই মানে আগের মতোই জাস্ট সেই কাজটা করে তিনি বাড়ি চলে আসেন। বাড়ি চলে আসার পরে রাসেল ভাই তিনি ঘুমান, মানে খাওয়া দাওয়া, রাত্রি খাওয়া দাওয়া শেষ করে ঘুমান। তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেন যে তিনি বাজারে গিয়েছেন বাজার করতে, অনেক ভিড়, ভিড়ের মধ্যে কেউ একজন তার হাতটা খুব শক্ত করে টেনে ধরছেন, তিনি যে যেতে পারছে না, মানে পিছনে তাকিয়ে দেখে মানে রাগান্বিত অবস্থায় এত ভিড়ের মধ্যে কেউ হাত ছেড়ে সেরকম একটা স্বপ্নের মধ্যে রাসেল ভাই পিছনে ঘুরে দেখেন যে ওই লোকটা লাশ, মানে ওই লোকটাই মানে সাধারণ মানুষের মতো লোকটার খালি গা ছিল, সাদা লুঙ্গি পরা ছিল, তাকে বলছে যে আমার জিনিসটা আমাকে দিয়ে দে। স্বপ্নের মধ্যে তখন রাসেল ভাই তার অদ্ভুত ভাবে চোখটা কোমরে যায় লোকের, দেখে তাবিজটা নাই, আমার জিনিস আমাকে দিয়ে দে, এরকম একটা কথা বলে অনেক রাগান্বিত হবে। লোকটার মুখ ছিল রাসেল ভাই, এই লাশটার মুখ ছিল, তো অনেক রাগান্বিত চোখ বড় বড় করে তাকে বলে। তো তিনি লোকের হাতটা জোরে ঝাড় মেরে ছাড়িয়ে নিয়ে তিনি এক দৌড় মেরে বাসার উঠোনে এসে পড়ে যায় স্বপ্নের স্বপ্নের মধ্যে, সাথে সাথে তার স্বপ্নটা ভেঙে যায়। এবং একটা অদ্ভুত ঘটনা সেটা হলো, তিনি দেখেন যে তিনি উঠানেই পড়ে আছেন, ঘুম থেকে উঠে থাকেন। তখন ওখান থেকে জোরে চিৎকার করেন ভয়ে, তখন তার ওয়াইফ আসেন এবং বাড়ির অনেক লোক আরো লোকের আসেন, এসে তাকে ভিতরে নিয়ে যায়। নিয়ে তার ওয়াইফ বলে যে কি কি ব্যাপার, কি হয়েছিল। তখন তিনি এই স্বপ্নটা খুলে বলে যে আমি এই কাজটা করার পরে আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তখন তার ওয়াইফ বলে যে তুমি আসলে কাজটা ঠিক করোনি, তুমি যার জিনিসটাকে দিয়ে আসো। আর সেই রাসেল ভাই তাবিজটার উপরে মানে আরবি উর্দু এরকম কিছু একটা অক্ষরে অনেকগুলো লেখা ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই তিনি মানে যথারীতি পরের দিন তাবিজটা নেন, নিয়ে তার লাশ মানে রাগ মানে লাশকে মানে ওখানে দিতে যাবে, লাশের গায়ে পরে দেওয়ার জন্য তাবিজটা নিয়ে যায়। যাওয়ার পরে রাসেল ভাই অদ্ভুত ধরনা মানে মনটা খুলে যে ড্রয়ারটা যে তিনি খুললেন, এই সাহসটাও তার হচ্ছিল না, মানে ড্রয়ারটা খুলে লাশের মাঝে মানে কোমরে যে তাবিজটা দিয়ে দেবে এই সৎ সাহসটা তার হচ্ছিল না। তিনি বাইরে চলে এসে আমার বাসায় চলে আসেন, তিনি আর কোনো কাজ থাকে না, তিনি বাসায় চলে আসেন। সে তার ওয়াইফকে বলে এরকম ঘটনা, তার ওয়াইফ আর কিছু বলনা বলে মানে বলে দিয়ে দিতে, তুমি দিয়ে দিও যেভাবে হোক যেভাবে হোক তুমি দিয়ে দিও, তুমি যথারীতি ঘুমাই আবার রাত্রে ঘুমাই। আসলে এরকম একটা স্বপ্ন দেখে তিনি আরেকটা লাশের কাজ করছেন, তিনি আরেকটা লাশ কাটছেন। তিনি হঠাৎ করে আর জিনিস খেয়াল করেন মানে স্বপ্নের মধ্যে আছে ভাই, রাত্রে ঘুমানোর সময় দিচ্ছে যে হঠাৎ করে তিনি খেয়াল করেন যে সেই লাশটি চোখ খুলছে, মানে লাশটির চোখটা খুলে গেছে এবং লাশটি বলছে যে যার জিনিসটি তাকে দিয়ে দে, তোর এতে তোর ক্ষতি ভালো হবে, ক্ষতি হবে না। তখন তিনি মানে ভয় পায়, স্বপ্নের মধ্যে ভয় পায়, তিনি দৌড় মারার চেষ্টা করে, কিন্তু মানে হাতটা চেপে ধরে লাশটা থাকে, হাতটা চেপে ধরে লাশটি উঠে দাঁড়ায়। দাঁড়ানোর পর সে ওই মানে ড্রয়ারের কাছে, যে ড্রয়ারের লাশটি আছে ওই ড্রয়ারের কাছে তাকে নিয়ে যেতে লাগে। এটা কিন্তু সম্পূর্ণ অন্য লাশ ছিল আসলে ভাই, তিনি মানে পরে বলতে পারেন যে আসলে এটা কোন লাশ ছিল, তার পরিচিত কোনো লাশ কাটার মানে এরকম না, মানে স্বপ্ন দেখে তিনি ভুলে গেছেন লোকটার ফেসটা, তিনি ভুলে গেছেন। তো তাকে ড্রয়ারের কাছে নিয়ে যাওয়া হয়, হাত টানতে টানতে মানে সিস্টাতে তাকে নিয়ে যাওয়া হয়, যে ড্রয়ারটা অটোমেটিকলি খুলে যায় স্বপ্নের মধ্যে। তখন তিনি দেখেন লাশটি, তখন তিনি বাস্তবের মতো ভয় করে, লাশটি দেখে ভয় করে থাকে। তখন তিনি তাবিজটা ড্রয়ারের ভিতর মানে তিনি পকেটের মধ্যে হাত দিয়ে তাবিজটা তার ড্রয়ারের ভিতরে থ্রো করে তিনি ওখান থেকে দৌড় দিয়ে এসে রাসেল ভাই স্বপ্নের মধ্যে তিনি ময়দার গেটের বাইরে এসে পড়ে যান। এবং সাথে সাথে স্বপ্ন ভেঙে রাসেল ভাই তিনি যেটা দেখেন ওটা দেখার জন্য মানে সেও প্রস্তুত ছিল না, কোনো মানুষের সাথে ঘটলে কোনো মানুষই প্রস্তুত থাকবে না, মানুষ প্রস্তুত থাকে না। তিনি ওখানেই ওই অবস্থাতেই মর্গের সামনে মানে সামনে গেটের সামনে পড়ে আছেন। এটা তিনি দেখে তিনি হতবাক হয়ে কি করবেন সেটা বুঝতে না পেরে তিনি একটা চিৎকার দিয়ে তিনি ওখানেই সেন্সলেস হয়ে যান। সকালে তার ভাই যখন যথারীতি আসে, এসে তাকে উদ্ধার করে, উদ্ধার করার পরে বাসায় নিয়ে যাওয়া হয়। তার অনেক জ্বর জ্বর ছিল গায়ে, তার মানে সব ঘটনাটা ছোট ভাইকে ভুলে বলে, ছোট ভাই বলে যে আসলে তুমি কাজটা ঠিক করোনি, তোমার এই কাজের জেনে হয়তো বা সেদিন মানে এই লাশটার সাথে এই লাশটার এরকম কিছু একটা ঘটছে। তো তিনি মানে বলে তো ছোট ভাই বলে তুমি ওকে তালিশটা দাও, কারণ আমি তো আর ভয় পাচ্ছি না, তুমি তালিশটা দাও, পাশে তুমি দাঁড়ায় থাকবে, আমি তালিশটা লাশে কোমরে পড়ে দেবে। তো রাসেল ভাই চোখে যেটাকে বলা হয় চোখের তোষক নিচে মানে তাবিজটা রাখা হয়, তো তোষকটা উঁচু করে দেখে তাবিজটা নেই, এবং তিনি আরো বিপদের মুখে পড়ে যান। তাবিজটা নেই, তিনি কিভাবে লাশটিকে ফিরে দেবেন, কিভাবে বিপদ থেকে তিনি উদ্ধার পাবেন, অনেক চিন্তায় তিনি ভয় পেয়ে যান। মানে ভয় পেয়ে যান স্বপ্নের কথা ইয়ে করে, যেহেতু স্বপ্নটা প্রায় বাস্তবে সত্যি হচ্ছিল, তো এরকম স্বপ্ন কথা চিন্তা করে তিনি তার ছোট ভাই ওয়াইফ সহ তিনি মর্গে চলে যান। মর্গে যাওয়ার পরে তার ছোট ভাই ড্রয়ারটি খুলে, খোলার পরে আশ্চর্যজনক ঘটনা দেখে রাসেল ভাই, ওই লাশটির মানে কোমরে সেই তাবিজটা বাঁধা আগের মতোই, সেম আগের মতো লাশটি স্বাভাবিক অবস্থায় আছে আছে। এবং একটি সবচেয়ে বড় আশ্চর্যকর ঘটনা রাসেল ভাই, এর মধ্যে দু তিন দিন ঘটে গেছে, কোনো মানে তার মানে আত্মীয় স্বজন তার খোঁজ নেয়নি, কিন্তু তাবিজটা সেই মানে ওই তাবিজটা তার মাথায় থাকার পর পরে তার মানে খোঁজ আসে যে তার আত্মীয় স্বজন আসছে লাশটা নিতে, মানে খোঁজ হয়েছে আর কি। তো আত্মীয় স্বজনের কাছে লাশটি হস্তান্তর করে দেওয়া হয়। তো হস্তান্তর করে দেওয়ার পরে তার একজন মানে তার মানে এক ভাইকে ডাকা হয়, একটু সাইডে ডাকার পরে তাকে পার্সোনালি জিজ্ঞেস করা হয় ভাই আসলে তাবিজটা কি। তো সবচেয়ে আশ্চর্য করে একটা ঘটনা আছে ভাই, তিনি বলা হয় যে এই লোকটা মানে যে মারা গেছেন এই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। এই কথা শুনে তিনি আরো ভয় পেয়ে যান, তার তাবিজটা মানে সেই সূত্র অনুযায়ী তাবিজটা ছিল তার ওই বড় ছেলেরই পাওনা। তো আসলে তার লাশটা হস্তান্তর করে দেওয়া হয়। এবং এই ঘটনার পর থেকে রাসেল ভাই তার বড় ভাই এইসব মানে মানে ডোম মানে ডোম ছিলেন মানে লাশ কাটাকাটি এসব বন্ধ করে দেন। তার ছোট ভাই এখনো কাজটি করে, আমার চাচা ওখানে স্টাফ এখনো আছেন। রাসেল ভাই এটা ছিল আমার ঘটনা, আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিমের শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও 43.2 FM। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন তাদের একটু বলি, দুষ্টু বালক আমাদের সঙ্গে আছেন, তিনি শুনছেন মুর্শিদাবাদ থেকে, এবং তিনি বলছেন যে আরো ভয়ানক কাহিনী চাই, আমরা আরো ভয়ানক কাহিনী চাই। যদি আপনার কাছে থাকে অবশ্যই আমাদের লিখে পাঠান, যারা শুনছেন তাদের কাছে মানে এখনকার কাহিনীগুলো এর চাইতেও ভয়ঙ্কর কাহিনী যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই লিখে পাঠান আমাদেরকে আগামী সপ্তাহের আগেই। লিখেছেন, দিস ইজ লেখন ফ্রম নিউ ইয়র্ক, এবং লিসনিং টু ভূত এফএম আফটার জুম্মা প্রেয়ার। ভাবা যায় আমরা কত আগে জুম্মা শেষ করছি, এই মাত্র জুম্মা শেষ করলেন নিউ ইয়র্কে। এবং মিসড সাম স্টোরিজ, আচ্ছা লাভ ভূত অফ এম, ওকে অলরাইট। আমার মনে হয় যে লিখুন না এখন থেকে, যেদিনই আমার সাথে জয়েন করবেন ভাবে জানিয়ে দেবেন। এবং আশা করছি যে আপনার রমজান ভালো কাটছে, আপনি ভালো আছেন, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তটা আপনার ভালো কাটছে। অনেক অনেক শুভকামনা, এবং জানি না আর একবার আপনার মানে ঈদের আগে আপনাকে এভাবে পাবো কিনা, সো অগ্রিম ঈদেরও শুভেচ্ছা জানিয়ে দিলাম। হুমায়ুন ফুয়াদ আমাদের লিখেছেন, এবং তিনি লিখেছেন, রাসেল ভাই ক্যানবেরা অস্ট্রেলিয়া থেকে শুনছেন, এই মধ্যরাতে তিনি বেশ ঠান্ডার মধ্যে আছেন এবং তিনি আমাদেরকে শুনছেন। মনোয়ার সুলতান আমাদের এখানে আছেন, কোরিয়া থেকে শুনছেন তিনি আমাদেরকে, এবং ভূত এফএম শুনে ভয় লাগছে, তারপরেও শুনে না শুনে থাকতে পারি না, সেটা লিখেছেন। আমরা আরো পড়বো আপনাদের টেক্সট, আপনাদের যে সমস্ত ইনবক্স করছেন আপনারা, সেই সমস্ত মেসেজগুলো আমরা আরো পড়বো। একটা ঘটনা পড়ে আসি এবং তারপরে আবারও আসছি আপনাদের কাছে ফিরে। তো যেভাবে লিখেছেন যিনি ঘটনা পাঠিয়েছেন তার মতো করেই আমি পড়ছি। এটি এফএম রেডিওতে আমার প্রথম লেখা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। যাই হোক, ঘটনাটি হল সিলেটের গোপালগঞ্জ থানার একটি গ্রামে একটি পুকুরকে ঘিরে। বর্তমানে গ্রামের বাড়িগুলো পুকুরের সংখ্যা কমে গেলেও আজ থেকে ১০-১৫-২০ বছর পূর্বে ছিল অসংখ্য। তা এমন এমন একটি পুকুরের ঘটনা। আচ্ছা, এটা মনে হয় কতদিন পড়েছি, রাইট? আচ্ছা, এটা মনে হয় কতদিন পড়েছি, আমার মনে হচ্ছে যে কতদিন পড়েছি, সো এটা বাদ দেই। আমরা চলে যাই আমাদের অতিথির কাছে, এবং তার মাঝখানে অতিথি গল্প বলার সাথে সাথে, ঘটনা বলার সাথে সাথে, আমরা আপনাদের যে সমস্ত পাঠানো যে সমস্ত মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো কালেক্ট করব। আমরা চলে যাই আপনার ঘটনা, আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসনার্স, আমি আলামিন, আমি এসেছি যাত্রাবাড়ি থেকে।
ওকে, আপনার ঘটনা যেটা, এই ঘটনাটা কোথায় ঘটেছিল?
এই ঘটনাটা গাইবান্ধায় ঘটেছে, আমাদের গ্রামের বাড়িতে।
শুনি তো আপনার ঘটনাটা কি ঘটেছিল।
তো প্রতি বছর আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার পর মাদ্রাসা ছুটি হয়। তো নিয়মানুসারেই গত বছরও, মানে গত বছর আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার মাদ্রাসা ছুটি হয়েছে। তো বলে রাখি, আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো অনেক দূরের পথ, দেরি না করে আমি মানে বেরিয়ে পড়ি। তো যেতে যেতে আমার প্রায় 6-7 ঘন্টা লাগে। সন্ধ্যার পর বাসায় গিয়ে পৌঁছলাম। গরমের দিন ছিল, অনেক টায়ার্ড লাগছিল, তাই গোসল করে খেয়ে দিয়ে তো শুতে যাব। আমি একটু আমার বাড়ির বর্ণনাটা দিয়ে নিচ্ছি। আমাদের পূর্ব দিকে ছিল দুটো রুম, আর উত্তর দিকে ছিল দুটো রুম। আর দুটো রুমের মধ্যে আরকে, মানে উত্তর দিকের একটা রুম মানে আমার মা আর নানি থাকতো, আর তিনটা রুম ফাঁকাই থাকতো, আমরা গেলে থাকতাম আর কি। যাই হোক, তো আর একটা কথা রাসেল ভাই, আজ থেকে 22 বছর আগে মানে এই জিনরাই মানে একটা কারণবশত তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদের ফ্যামিলিকে তারা কখনোই শান্তিতে থাকতে দিবে না।
মানে আপনাদের ফ্যামিলিতে এগুলো চর্চা অনেক আগে থেকেই ছিল?
জি 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 জি। তো বিভিন্ন সময় আমাদের এই বাসায় বিভিন্ন রকম ঘটনা ঘটে।
জি।
তো এই ঘটনাগুলো বেশিরভাগ সময় ওই পূর্ব দিকের রুমেই বেশি ঘটতো। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া সেরে আমি মার পাশের রুমে, যেটা মানে উত্তর দিকের রুমে থাকতে যাই। তো দেখি আর কি, রুমটা একটু অগোছানো, আমার কাছে একটু ভালো লাগলো না আর কি। গ্রামে যেটা হয় গিয়ে ধানের বস্তা টস্তা রাখা, আমার কাছে ভালো লাগলো না। পরে আমি ওই পূর্ব দিকের রুমে শুতে যাচ্ছিলাম, তো মা আমাকে বললো যে আসলে তুই যে ওই রুমে শুতে যাচ্ছিস তুই তো ভয় পাবি এটা গিয়ে, যেহেতু মানে ওই রুমে বিভিন্ন সমস্যা হয়েছিল। পরে আমি বললাম যে আরে এখন বড় হয়ে গেছি, সমস্যা নেই, কি হবে দেখা যাবে এখন। তো আমি মানে তারপর ওই রুমে যাই, আর আমি ওই রুমে যখনই থাকতাম, একা থাকি বা কাউকে নিয়ে থাকি, আমি সবসময় লাইট জ্বালিয়ে তারপরে ঘুমাইতাম, কারণ বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়েছি আমি ওই রুমে। তো সেদিনও ওইরকম মানে লাইট টাইট জ্বালিয়ে তারপরে আমি আর কি ঘুমাইছি। তো রাত হবে প্রায় 1টা কি 1.5টা বাজে, মানে অদ্ভুত একটা মানে ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যায়। তো স্বপ্ন ছিল এরকম, মানে আমাদের বাসায় কেউ মারা গেছে, তো অনেক মানুষ, তো কে মানে লাশটা কে এটা আমি বলতে পারবো না, মানে আমি সেটা জানি না। তো লাশটাকে গোসল করানো শেষ হয়েছে, কাফনও পরানো শেষ হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে রাসেল ভাই, মানে লাশটাকে কবর দেওয়া হয়েছে একদম আমাদের মানে যে থাকার ঘরের মধ্যে। তো ঘরটা ছিল মানে কোনো ফার্নিচার নেই ঘরের মধ্যে, মানে আমি স্বপ্নে মেয়েদের যেটা দেখতেছি আর কি, কোনো ফার্নিচার ছিল না, মানে পুরো রুম মানে কাদা কাদা। আর ওই লাশটাকে ওই খাটিয়া সহ সবাই মিলে ধরে মানে কাদার মধ্যে মানে ঠাসা দিয়ে ডাবায় দিচ্ছে আর কি, এভাবে কবরটা দিবে এরকম অবস্থা। তো মোটামুটি লাশটা মানে ডুবে গেছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে ওই কাদামাখা কাফন পরা লাশটা ধীরে ধীরে মানে বসলো। বসার পর আমি ছিলাম একদম লাশটার পায়ের কাছে, তো সে একটা হাত বুকের উপর রাখছে, আরেকটা হাত দ্বারা সে আমার মানে হাতটা চাপে ধরে, ধরে একটা টান দেয়, আমি একদম লাশের ওই মুখোমুখি হয়ে যায়, মানে লাশের মুখে আমার একদম পাশাপাশি হয়ে যায়। পরে লাশটা আমার মানে ওই স্বপ্নের মধ্যে বলতেছে যে অনেক কষ্ট আলামিন, অনেক কষ্ট। তো রাসেল ভাই, এটা দেখার সাথে সাথে আমি অত্যধিক ভয় পাই, ভয় পাই আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে আমি যেটা দেখলাম, আসলে আমার সাথে অনেক ভৌতিক ব্যাপার হয়েছে, কিন্তু আমি ওই দিনের মতো কোনোদিন এত ভয় পাই নেই। তো লাইট তো জ্বালানি ছিল, লাইটের আলোতে আমি দেখলাম যে একটা মানে অচেনা বৃদ্ধা মহিলা এতটাই মানে স্বাস্থ্যহীন ছিল যে শরীরে শুধু মানে ওই হাড় আর চামড়া ছাড়া কিছুই ছিল না, আর একটা কাপড় পরা ছিল, তো কাপড়ের একটা আঁচল তার ওই এক কাঁধে ছিল আর একটা কাঁধ ফাঁকা ছিল। তো বৃদ্ধাটা যেটা করলো, আমার একদম মানে বিছানার সাইডেই সে মেঝেতে হাঁটু গেড়ে বসে, বসে মশারির নিচ দিয়ে সে আমার দিকে হাত দুটো বাড়িয়ে দেয়,
এমনভাবে
তাকাচ্ছে মানে সে আমাকে ধরবে এমন একটা ব্যাপার। এটা দেখার সাথে সাথে আমি মানে খুবই ভয় পাই, আমার পুরো শরীর একটা ঝাঁকি দিয়ে ওঠে, আর আমি তখন আর সহ্য করতে পারছিলাম না, আমি একটা জোরে চিৎকার দিই, কিন্তু আনফর্চুনেটলি ওই চিৎকারটা আর কি আমার মা শুনতে পায় নাই, কারণ মা দুইটা রুম মানে পরে ওনার রুম ছিল। তো মানে আমি চিৎকার দেওয়ার পরে আমি আর ওই বৃদ্ধাটাকে দেখতে পাই নাই, পরে আমি ওইখানে আর এক সেকেন্ডে স্থির থাকতে পারতেছিলাম না, আমি তাড়াতাড়ি আমার মার রুমে চলে যাই। তারপরে মাকে ডাকা ডেকে পড়ার পর মা উঠে আমাকে আবার বকা দেয় যে আমি তো তোকে আগেই বলছিলাম যে তুই রুমে থাকিস না, তুই আবার থাকতে গেলি কেন। যাই হোক, তারপরে মা বলতেছে ঠিক আছে আমার পাশের রুমে শো। তা আমি বললাম যে মা আমার আজকের রাত অন্ত পক্ষে আমি একা একদমই থাকতে পারবো না। তারপরে মা বললো যে ঠিক আছে তাহলে একজন ফ্লোরে থাকি আর একজন মানে খাটে থাকি। রাসেল ভাই মানে আমি যে খাটে মানে আমি যে ফ্লোরে থাকবো, খাটের আমাদের একটা বক্স খাট ছিল না, তো খাটের নিচটাও আমার কাছে মানে মানে অন্ধকার ভয়ানক মনে হচ্ছিল। তো বাধ্য হয়ে মা ফ্লোরে শোয় আর আমি খাটে শুই। এরপর থেকে আমি কখনোই আর ওই রুমে একা থাকিনি, এখনো থাকি না। যদি বাসায় যাই তাহলে ওই মার পাশের রুমে থাকি, আর বেশি ভয় লাগলে আমার ওই পাশে বড় মামার বাড়ি, বড় মামার বাড়িতে গিয়ে আমার মামাতো ভাই নিলয় ওর সঙ্গেই ঘুমাই। তো এটা ছিল আমার ঘটনা। তবে আমি যে বললাম যে জিনরা আর কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদেরকে শান্তি থাকতে দিবে না,
সেটা না আমরা পরে শুনবো, অসুবিধা নেই, কিন্তু বাট সেই জিনিসটা তো তারা মানে সেইটা তো ভঙ্গ করেছিল তাই না, নাকি ভঙ্গ করেনি এখনো পর্যন্ত আপনাদেরকে প্রটেক্ট করে?
এখনো এখনো আমার মা
সঙ্গে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় না?
এখনো আমাদের মার সঙ্গে আমার সঙ্গে প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে আর কি।
আচ্ছা, ওই ভাষাতেই ঘটে? শুধুমাত্র
ওই ভাষাতেই ঘটে।
আচ্ছা, এবং কেন ঘটে এটা?
কেন ঘটে মানে আমার দাদা কবিরাজ ছিল, তো কবিরাজ থাকাতে উনি
না, কিন্তু ঘটনাগুলো ঘটে কেন? ওরা তো চুক্তি করেছিল যে এটা এটা কোনোদিন করবে না,
করবে না, না ওরা আমাকে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না,
এটা বলেছিল, এটা প্রতিজ্ঞা। আচ্ছা আচ্ছা, এই জন্য হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং সেই কারণেই এখনো পর্যন্ত সেই ঝামেলাটা পোহে যাচ্ছেন আপনার, এবং এখান থেকে কি কোনো মুক্তির কোনো উপায় নাই নাকি?
আমরা অনেক কবিরেজ দেখাইছিলাম, এবং এমনকি আমাদের রংপুরে একটা বাসা ছিল, মানে আমার দাদা যে বাড়িতে থাকতো আর কি, ওই বাসায় আমরা থাকতাম। ওই বাসাটা আসলে এই কারণগুলোর কারণে, এই বিভিন্ন সমস্যার কারণে আমরা একদম অল্প দামে সেই রংপুরে মানে
সেল করে দেন।
জি জি জি। তারপর আমরা গাইবান্ধায় চলে আসি, তারপরও এই জিনিসগুলো আর কি
এখনো পর্যন্ত আপনাদের পেছন ছাড়েনি।
জি জি জি,
এখনো পর্যন্ত আপনাদেরকে এরকম ডিস্টার্ব করছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এখানে আরো কিছু মেসেজ চলে এসেছে। রাসেল ভাই, হাউ আর ইউ? আই এম প্রিয়াঙ্কা, লিসনিং ভূত এফএম ফ্রম অ্যালিংটন, টেক্সাস, ইউএসএ। থ্যাংকস ফর বিইং উইথ আস প্রিয়াঙ্কা, এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং রেগুলার আপনাদের আপনাকে পাবো। ওয়াসিম আকরাম আমাদের এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে খুবই ভালো লাগছে, এবং ইন্ডিয়ার কলকাতা থেকে তিনি শুনছেন। তানজিনা আমাদের, তৃষা আমাদের সাথে রয়েছেন, আই এম ফ্রম কানাডা, এবং তিনি লিখেছেন যে কানাডা থেকে তিনি লিখেছেন, লিসনিং উইথ ফ্রেন্ডস, উই লাভ ভূত এফ এম, মিস ইউ বাংলাদেশ। অ্যান্ড আমরাও আপনাকে মানে মিস করছি না, এই কারণে মিস করছি না যে আপনি যেখানে থাকেন না কেন তৃষা, আপনি আমাদের সাথে আছেন, আমাদের নেটওয়ার্কের মধ্যে রয়েছেন, ফুর্তি অ্যাপ অন করলেই আপনি আমাদের সঙ্গে চলে আসবেন। সুতরাং পৃথিবীর যেখানেই থাকুন না কেন, একটা হয়তো মানে কি বলবো, শুধুমাত্র একটা ডিস্টেন্স হয়তো আছে, কিন্তু সেইভাবে চিন্তা করতে গেলে আমরা সেটা সবাই একসাথেই বসে শুনছি ভূত এফএম, রাইট? সো একটা মানে সেটা মানে ভার্চুয়াল ওয়ার্ল্ড যদি চিন্তা করি তাহলে সবাই আমরা একটা জায়গায়। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, ইন্ডিয়ার মাদ্রাজে এসছেন আমাদের একজন লিসেনার এবং সেইখান থেকে তিনি আমাদেরকে শুনছেন। ওকে, সো যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যারা আমাদের সাথে যোগ দিতে চান এবং দেশের বাইরে থেকে শুনছেন এবং আমাদেরকে সেটা জানাতে চান আমাদের সাথে, এবং তাদেরকে আমি বলবো যে আপনি সরাসরি কিন্তু আমাদেরকে আমাদের যে ফেসবুকের অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসে কিন্তু আপনি আমাদের টেক্সট করে দিতে পারেন। যে এইমাত্র দেখলাম যে ক্যালিফোর্নিয়া থেকে একজন লিখেছেন, আবদুল্লাহ আল মারুফ লিখেছেন ফ্রম ক্যালিফোর্নিয়া, ভাই ফেসবুকে আপনাদের নামে অনেক ফেক পেজ এবং গ্রুপ আছে, নতুনদের জন্য খুঁজে পাওয়া খুব হার্ড, বাট আমি যেটা বললাম সেখানে গেলে আপনার তো কোনোভাবে ভুল হবে না, www.facebook.com/bhutfm.russell, কোনো চান্স নেই মিস আওয়ার। সো এখানে যে কেউ চলে আসতে পারেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং খুব ভালো লাগে যে লিখেছেন লিখন ফেরাজি নিউ ইয়র্ক থেকে এগেইন, এবং স্টোরি শুনতে শুনতে কেন যেন মনে হয় আসলেই ভূত হচ্ছে লাইফের আসলে অনেক বড় একটা ক্লাইম্যাক্স তিনি আবারও লিখেছেন। আর ইন্ডিয়ার মাদ্রাজের কাজে যিনি আসছেন তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ সরকার, রাইট? ওকে, সো তিনি এখনো টাইপ করে আছেন আমি দেখতে পাচ্ছি, ইন্দ্রজিৎ সরকার ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার লালগোলা থেকে তিনি লিখছেন। আর আমি বারবার করে বলছি ট্রিটমেন্ট মিস করছিলাম, জিলান হাসনাত কিয়াস তিনি আসছেন। অলরাইট, আমরা চলে যাব। আচ্ছা, জাপান থেকে একজন আছেন আরিফ হোসেন শাওন, জাপান থেকে আমাদের শুনছেন। অলরাইট, সো কত ভালো লাগে, নুসরাত জাহান আমাদের সঙ্গে আবারও নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে আছেন, এবং আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যে এভাবে পার্টিসিপেট করছেন এবং মনে হচ্ছে যে আমাদের এই ভয়ের দুনিয়ায় আমরা সবাই একসাথে আছি। যাই হোক, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পর না আমাদের পরবর্তী অতিথির কাছে চলে যাই, বিরতি নিয়ে ঝাড়ি খেতে চাই না আজকে, আমি মাসুম নেই। তো আমার মনে হয় যে আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাই এবং তার ঘটনা শুনি। আপনার নামটা প্রথমে একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব, একটু প্লিজ আপনার নামটাকে শুনি।
জি, আসসালামু আলাইকুম, আমি রিবন, আমি আসছি মতলব উত্তর থেকে, মতলব চাঁদপুর থেকে। তো আমি আমার ঘটনায় চলে যাই।
জি,
আজ থেকে ঘটনাটা ঘটে প্রায় আড়াই বছর আগে। তো ঘটনাটা আমাদের এক আত্মীয়ের গ্রামে হয়। তো ওই গ্রামে একটা এতিমখানা মাদ্রাসা ছিল। তো এতিমখানা মাদ্রাসায় আপনার যে বড় হুজুর ছিলেন, তো তিনি অনেক কিছু জানতেন, তার কাছে সবাই জানতেন যে ওনার কাছে জিন টিন ছিল, তো উনি জিন টিন দিয়ে কাজ করাতেন। তো ওনার একটা ছেলে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো, তো ওনার নাম ছিল আবদুল্লাহ। তো ঘটনার দিন এশার নামাজ আজান হয়। তো এশার নামাজ আজান হওয়ার পর যে ওনারা যে এতিমখানায় পড়াশোনা করতেন, তো এতিমখানার পাশে মসজিদ ছিল। তো ওনারা এই এতিমখানা থেকে মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য, তো সবাই উজু টুজু করে মসজিদে যায়। তো এক পর্যায়ে দেখা গেছে যে ওই হুজুরের ছেলে আবদুল্লাহ আর একটা মাদ্রাসার স্টুডেন্ট, তারা উজু করতে যায় আর কি। তো উজু করতে লেট হওয়াতে ওই মাদ্রাসার স্টুডেন্টটা বললো যে যেহেতু নামাজ শুরু হয়ে গেছে তো তুমি থাকো, আমি মসজিদে যাই। হ্যাঁ, তো ও উজু করতেছে, তো ওই স্টুডেন্টটা মসজিদে চলে যায়। যাওয়ার পর ওরা নামাজ পড়তেছে, তো নামাজ পড়া অবস্থায় সবাই একটা জিনিস ফলো করলো যে হুজুরের ছেলের বয়স ছিল 8-10 বছর এরকম। চার দশ বছর ছেলে হঠাৎ করে যদি কোনো
নামাজ পড়তে হতে নোটিস করলো জিনিসটা, তাই তো?
হ্যাঁ, যে 8-10 বছরের ছেলে যদি ভয়ঙ্কর কিছু দেখে হঠাৎ করে, যেরকম একটা আওয়াজ করে ভয়ে, ওরকম একটা আওয়াজ সবাই শুনতে পেল। তো ওনারা ভাবলো হয়তো বা আশেপাশে কোথাও থেকে এটা আসছে, ওনারা অত একটা কেয়ার না করে তারা নামাজ কমপ্লিট করে আবার এতিমখানায় যায়, মাদ্রাসা যেয়ে তারা আবার পড়াশোনা স্টার্ট করে। তো হুজুর এক পর্যায়ে যেটা দেখলো যে তার ছেলে ওখানে নেই, সবাই এখানে আছে, তার ছেলে ওখানে নেই। তখন উনি সবাইকে জিজ্ঞেস করলো যে আবদুল্লাহ কোথায়। তখন ওই যে স্টুডেন্টটা ওর সাথে ছিল উজুখানায়, ও বললো যে যে হুজুর এরকম, আমি আর ও একসাথে উজু করছিলাম, তো আমার উজু করা হয়ে গেছে, এজন্য আমি ওর রাইখেই মসজিদে চলে গেছি। ও উজু করতেছিল, তো লাস্ট ওর সাথে আমার ওই জায়গায় দেখা হয়। তো তিনি সবাই মিলে ওই উজুখানায় খোঁজ করে, ওখানে তাকে পেল না, মসজিদেও পেল না, আশেপাশে সবার মধ্যে একটা আতঙ্ক চলে আসছে যে কোথায় গেল। তো ওই মাদ্রাসার আশেপাশে মানে মোটামুটি একটু এদিকে বড় বড় পুকুর ছিল, তো সবাই পুকুর টুকুরে খোঁজ করলো যে পুকুরে গেছে কিনা, আশেপাশে যারা ছিল সবাই আসছে গ্রামের সবাই, যে এত রাত করে হুজুরের ছেলেটা মানে মিসিং হয়ে গেল, কি হইলো। তো সবাই খোঁজ করতেছে, তো এক পর্যায়ে দেখা গেল যে কোথাও হুজুরের ছেলেরা নাই। তো হুজুর তখন তাদের গ্রামের বাড়িতে ফোন দিছে যে এরকম ওর ওকে বাড়িতে আসছে কিনা, তো তখন ওখানে বলো না ওখানেও আসে নাই। এরকম করতে করতে যে হ্যাঁ সকাল হইলো, সকাল হওয়ার পর সকাল হওয়ার আশেপাশে সব গ্রামে খোঁজ করা হলো, অ্যালাউস করা হইলো যে এরকম ছেলে আসারের পর থেকে নিখোঁজ। তো সবার মধ্যে একটা ভয় কাজ করলো যে এটা কি, এশারের পথে একটা ছেলে হারায় যাবে এত এত খোঁজ নেওয়ার পরে কোথাও নাই। হ্যাঁ, তখন সবাই ভাবলো যে হয়তো বা এটা ও যেভাবে হারাইছে এটা আসলে অস্বাভাবিক একটা হারানো, তো এটা আসলে ওই পুলিশ তারপরে এই খোঁজখবর নেওয়া হবে না যে একটা হুজুরের সাথে তুমি আলাপ করো। তখন ওই হুজুরটা, বড় হুজুরটা, পাশের গ্রামে একটা বড় হুজুর ছিল, ওনার সাথে গেছে যে এরকম আমার ছেলেটাকে আমি পাইতেছি না, দেখুন কি হয়েছে। তখন ওই উনি বলল যে আপনার ছেলেকে একটা জিন নিয়ে গেছে, তো আপনি একটা কাজ করেন আপনি, হ্যাঁ জিনটা দেওয়া যাবে, আপনি ওয়েট করেন, দু একদিন ওয়েট করেন। তো তিনি তারপরও আরেকটা হুজুরের কাছে যান, ওই হুজুরটা সেম একই কথা বলেন যে জিন নিয়ে গেছে দেওয়া যাবে। তো এরকম এক দুই দিন হয়ে গেল, তো কোথাও কোনো হুজুরের ছেলেটা নাই, আশেপাশে সব গ্রাম খোঁজ করা হয়, তারপরে যে হ্যাঁ খোঁজ করা, কিন্তু কোথাও হুজুরের আবদুল্লাহকে কোনো খোঁজখবর নাই। এক পর্যায়ে যেটা হয় আর কি, তো এক মাদ্রাসা স্টুডেন্টদের কিন্তু আসর নামাজের পরে ওদেরকে বল খেলার জন্য একটা সময় দেওয়া হয়, তো কেউ বল খেলে কেউ হয়তো বা এদিক সেদিক যায়। তো এই অবস্থায় ওই যে মাঠের মধ্যে, পাশে মাঠ ছিল, তো ওই মাঠের মধ্যে স্টুডেন্টরা বল খেলতেছে, তো একটা বল পাশে একটা অপরিষ্কার একটা পুকুর, যেখানে পুকুরটা ইউজ করা হয় না, ওই পুকুরটার মধ্যে বলটি গিয়ে পড়ে। তো একটা ছেলে বলটা আনার জন্য যায়, যাওয়ার পর দেখলো যে পুকুরটা পানি ছিল হাঁটু সমান, ওই পানির মধ্যে হুজুরের ছেলে লাশটা বেশি আছে। তো উনি সবাইকে গিয়ে এটা নোটিশ করলো যে এরকম আমি তো করে পাইছি, লাশটা ওই জায়গায় পানিতে বেশি আছে। কিন্তু রাসেল ভাই একটা কথা হচ্ছে যে ওই জায়গায় কিন্তু যে আগের দুই দিন কিন্তু খোঁজা হয়েছে, কিন্তু ওই সময় লাশটা ওই জায়গায় ছিল না। তো সবাই গিয়ে লাশটা উঠায়, উঠানোর পর ওই সময় আসরের পর মাদ্রাসা মাঠে আনা হয়। আনার পর যেটা দেখতে পেলো যে হুজুর লাশের, হুজুর ছেলের লাশের ঠোঁটগুলা নেই। তো সবার প্রশ্ন একটা যে আমরা তো এত খুঁজলাম, এই পুকুরটার মধ্যেও খুঁজলাম, আশেপাশে এত খোঁজাখুঁজি করলাম, লাশটা কোথা থেকে আসলো আর কিভাবে এই এটা এই খুন হইলো? তো সবার মধ্যে একটা প্রশ্ন, এর মধ্যে পুলিশ চলে আসছে, পুলিশের কাছে আগেও নোটিশ করা হয়েছে, পুলিশ চলে আসছে, পুলিশ লাশ নিয়ে গেছে, পোস্টমর্টম করার পর লাশ দিয়ে গেছে। তো এই এই ঘটনাটা এই জন্য আসলে সবার বিশ্বাস করা উচিত, সবাই যদি এটা যদি চায় যে এটা কতটুকু সত্য, এটা স্থানীয় যে পত্রিকা, স্থানীয় পত্রিকাটা
নাম বলা দরকার নেই, কিন্তু স্থানীয় পত্রিকাতে,
স্থানীয় পত্রিকাটা আসলে এইভাবে যে হুজুরের ছেলে নিখোঁজ, দুই দিন পর তার লাশ উদ্ধার পাশে পুকুর থেকে,
আচ্ছা
এরকম ছিল যে এটা বিশ্বাসযোগ্য, এই জন্য আমি বললাম যে মানুষ যাতে এটা বিশ্বাস করে।
ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে অসংখ্য এসএমএস আসছে, জেরিন আমাদের সাথে এসএমএস আছেন, এবং তিনি এবং তার হাজব্যান্ড শুনছেন এভিল গাই, আমাদেরকে মিরপুর থেকে এসএমএস করেছেন, এবং আজকের ভূতের আপনার কাছে আউসাম লাগছে, আমাদেরকে শিমুল এসএমএস করেছেন, এসএমএস করেছেন মারুফ, এছাড়া আমাদেরকে সাকিব আল হাসান বনানি থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাভার থেকে, নামটা আমি বুঝতে পারলাম না, এই নামটা আচ্ছা কি কে লিখেছেন আমি বুঝতে পারলাম না, এমডি আলিজা আনসারি আমাদের সাথে লিখেছেন। আমাদের আমার কাছে খুব মানে অদ্ভুত ব্যাপার যে মানে আমি ভাবলাম যে আসলে কি সাকিব আল হাসান আমাদের শুনছেন কিনা। এনিওয়েজ, আমাদেরকে সাব্বির রূপসা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রূপা খুলনা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জেরিন চিটাগং থেকে, এছাড়া আমাদেরকে শিমুল খুলনা থেকে এসএমএস করেছেন, মারুফ ঝিনাইদা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, সোহাগ ময়মনসিং থেকে এসএমএস করেছেন, হেনা আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে নির্বাক তামিম টঙ্গী থেকে, জেরিন আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, সিয়াম আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তানজির ঢাকা থেকে। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সঙ্গে এই মুহূর্তে দেব মালায়া দেব আমাদের সঙ্গে আছেন, আই হ্যাভ আচ্ছা আচ্ছা তিনি আই এম ফ্রম কুচবিহার তিনি লিখেছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। নাজমা রহমান আমাদের সঙ্গে আছেন, হ্যালো ভাইয়া, দিস ইজ নাজ, আচ্ছা আমি নাজ রিয়াদ থেকে তিনি শুনছেন। এছাড়া আমাদের সঙ্গে নুসরাত আমাদেরকে বেশ কিছু কিন্তু পাঠিয়েছেন, আমাদেরকে ছবি পাঠাচ্ছেন একটার পর একটা। যাই হোক, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আমার মা এবং আমার বোন মানে দুপুরের খাওয়া দাওয়া সেরে মানে ঘুমাচ্ছিল, তো ঘুমে থাকতে থাকতে মা হঠাৎ মানে ওনার ঘুমটা ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে যে বিছানার পাশে মানে নামাজের বিছানা বিছিয়ে একটা মেয়ে নামাজ পড়তেছে। তো মা ভালো করে খেয়াল করে দেখলো যে ওনার পাশে যে আমার ছোট আপু ঘুমে আছে, এই মানে ওই ছোট আপুই আবার ওই জায়নামাজে নামাজ পড়তেছে। তো মা মানে ভাবতে পারছিলেন যে আসলে কি আসল মনি, যে যেটা আমার মানে পাশে ঘুমেছে সেটা আসল মনি না যেটা নামাজ পড়তেছে সেটা। তো উনি পরে খেয়াল করলো যে না মনি তো আমার পাশেটাই হবে, কারণ আমরা তো খাওয়া দাওয়া করি, আমার সাথে তো মনি ঘুমাইছে। পরে উনি আমার বোনকে হাত দিয়ে এরকম ডাকতেছে আর বলতেছে যে মনি মনি। তখন রাসেল ভাই যে জানামাজে যে ইয়েটা ছিল মেয়েটা ছিল ওটা আস্তে 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 ছোট আকৃতি ধারণ করে জানলা দিয়ে বের হয়ে যায় আর কি। রাসেল ভাই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। আসলে সময় নাই, হয় আরো বেশি ঘটনা আপনাদের শোনানো যেত, এবং আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, এবং আগামী সপ্তাহে আরো একটা জমজমাট এপিসোড করতেছি আপনাদের সবাইকে নিয়ে। সুতরাং অবশ্যই অনেকেই দেখতে পাচ্ছি এখানে আমাকে SMS করে ইমেইল অ্যাড্রেসটা জানতে চেয়েছেন, একটু লিখে নিন কাইন্ডলি, অথবা ড্রাফট করে রাখুন মোবাইলে, এবং সেটা হচ্ছে bhootfm@radiofurti.fm। আমি স্পেলিংটা বলে দিচ্ছি bhootfm@radiofurti.fm। আপনাদের সামনে ঈদ, এবং সবাই হয়তো এখন বাড়ি যাওয়া শুরু করবে, সবার জার্নি অনেক মানে আপনারা আপনারা সেফলি আপনাদের গন্তব্যে পৌঁছান সেটা আশা করবো। দেশের বাইরে যারা ঈদ করছেন তারাও কোনো সময় ভাববেন না যে একা একা আছেন আপনারা, আমরা সবাই সবসময় আপনাদের সঙ্গে রয়েছি। এবং আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।